This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, শুনছেন আপনার প্রিয় স্টেশন। এবং প্রিয় মানুষ আমার সঙ্গে রয়েছেন, কারণ হ্যালো 8920 তে যারা আসেন তারা অবশ্যই আমাদের প্রিয় অতিথি। লাখ লাখ শ্রোতা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন দেশ থেকে, দেশের বাইরে থেকে, এবং যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আমাদেরকে কানেক্ট করেছেন নেটের মাধ্যমে, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হ্যালো 8920-র আরো একটি অনন্য এপিসোড। কে রয়েছেন আমার সঙ্গে তার সঙ্গে পরিচিত আমরা হব, তবে তার আগে বলতে চাই হ্যালো 8920 বরাবরের মতো আপনার জীবনের কথা বলে। আমরা বলে থাকি এমন একটি ক্যানভাস, যেই ক্যানভাসে হাজার রঙের তুলির আঁচড়, এবং একই সাথে আমরা বলতে পারি এই অর্থে যে এটা একটা সিলেবাস বিহীন অনুষ্ঠান। কেন বলি, কারণ প্রত্যেকটি মানুষের জীবনের গল্পই প্রত্যেকটি মানুষ থেকে আলাদা। আজকে যে মানুষটি তার জীবনের গল্প বলতে এসছেন, সেই মানুষটি এতদিন যাবৎ বলে যাওয়া জীবনের গল্পের সাথে পুরোপুরি হয়তো বহু মিল পাওয়া যাবে না, কোনো কোনো বিষয়ে মিল পাওয়া যেতে পারে, কিন্তু একেবারেই আলাদা বাকি সবার চাইতে। এরকম ভাবে যদি আপনি দেখতে থাকেন যে পৃথিবীতে 600 থেকে 700 কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের জীবনের গল্প প্রত্যেকের জীবনের গল্পের চেয়ে আলাদা, কিন্তু প্রত্যেকের জীবনের গল্পই আমাদেরকে কোনো না কোনোভাবে আমাদের নিজের যে চলার পথ সেই পথকে অনেকখানি মসৃণ করে দেয়, তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিই। এবং এর জন্যই আমরা বলে থাকি হ্যালো 8920 যদি একটা মাল্টি কালার অনুষ্ঠান হয়ে থাকে তাহলে এটা ট্যাগলাইনটা কি, ট্যাগলাইনটা হচ্ছে এটাই যে প্রত্যেকটি জীবনের গল্প যা এখানে প্রচার করা হয় সেই জীবনের গল্প থেকে শেখার কোনো কিছু আছে কিনা। এবং আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প সোসাইটিকে উপকার করবে, আপনার পাশে যে মানুষটি বসবাস করে তার জীবনকে সুন্দর করে গড়ার জন্য একটা শিক্ষণীয় গল্প হতে পারে, তাহলে আপনি আমাদের এখানে ফোন করে আপনার জীবনের গল্প বলার জন্য আসতে পারেন। আমাদের এখানে ফোন করার নিয়মটি হচ্ছে, দুটো নাম্বার আছে, পুরনো নাম্বার 9115668, আমি আবারও বলছি 9115668, আর নতুন একটি নাম্বার যোগ হয়েছে সেটা হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনার কথাগুলো রেকর্ড করা হয়, সুতরাং ফোনের যে নির্দেশনাগুলো দেয়া হয় সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনে আপনি নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে, আমার অতিথির কাছে যেতে চাই, তবে তার আগে আরেকবার মনে করিয়ে দিচ্ছি আপনি চাইলে এই মুহূর্তে ফেসবুকে চলে আসতে পারেন, কারণ ফেসবুকে অতিথির ছবি দেয়া সহ অতিথি সম্পর্কে যাবতীয় আপডেট, তার সঙ্গে কানেক্ট হওয়া থেকে শুরু করে সবকিছুই ফেসবুকে চলবে, এবং টেক্সট করা থেকে শুরু করে যাবতীয়, এবং এই টেক্সট আমি পড়বো অনুষ্ঠানের শেষে গিয়ে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। অনুষ্ঠানের শুরুতেই প্রিয় শ্রোতা আপনাদের আরো একটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে প্রতি বৃহস্পতিবার রাত 11:20 শুরু হয়েছে আমার নতুন অনুষ্ঠান দর, এবং আশা করছি যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন, ভৌতিক পরিবেশে নিজেদেরকে ভয় পাওয়াতে ভালোবাসেন, আসলে কেউই ভালোবাসেন না, তারপরেও ভয়ের থেকে যারা দূরে থাকতে পারেন না কোনো না কোনো ভাবে, তাদের জন্য এটি একটি অনন্য অনুষ্ঠান। ইতিমধ্যে আপনাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি, এবং যারা শুনতে চান তারা কান পাতবেন রাত 11:20 প্রতি বৃহস্পতিবার, অর্থাৎ কালকেই সেটা রয়েছে। চলুন এবার পরিচিত হওয়া যাক, আপনি আপনার নামটা কি প্রথমে বলবেন?
লটন খন্দকার।
আমাদের হ্যালো 8920 তো নিশ্চয়ই শোনেন। ওকে, আমাদের বেসিক কিছু কোয়েশ্চেন রয়েছে, লাইক আপনি কোথায় আছেন এই মুহূর্তে, এবং আপনার এজটা যদি বলেন।
বেসিক্যালি বিজনেস করি, আমার এজ এখন 39।
ওকে ফাইন, তো লটন ভাই আমরা শুরু করতে পারি? হ্যাঁ ওকে, শুরু করুন আপনি।
আমার জন্ম ঢাকাতে 75 এর দিকে।
ঢাকা কোথায়?
গেন্ডারিয়াতে। ফাদার তখন চাকরি করতো, সিএসডি গোডাউন ইনচার্জ ছিলেন ফরিদাবাদে।
ওকে,
তো ওই সময়ের কথা আমার মনে নেই, আমি একদমই ভুলে গেছি ঢাকার কথা। আমরা 1978-এ খুলনা চলে যাই।
ওকে,
আমার বাবা বুদ্ধিও চলে যায় ঢাকার থেকে।
আচ্ছা,
তখন কথা আমার তো মনে নেই আসলে, 78-79-80 আমার মনে পড়ে, 81-80 কথা, যখন আমি ফার্স্ট দিন স্কুলে যাই।
ওকে,
নুরনগর অব দা প্রাইমারি স্কুল, হ্যাঁ, যেটা আমার ফার্স্ট 80 সালে আমি ক্লাস 1-এ ভর্তি হই। প্রথম দিনের কথা এখনো মনে পড়ে আমার, কারণ হচ্ছে আমি প্রথম যদি স্কুলে যাই সেদিন আমি তিনটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, যারা আমার সাথে ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত ছিলাম। নিক্সন, একটা হচ্ছে পল্লব। তবে অত্যন্ত কষ্টের বিষয় আছে যে অনুষ্ঠানের মধ্যে নিক্সন আর পল্লব আমার কথাটা শুনতে পায়, কারণ গত 20 বছর ধরে আমার সাথে নিক্সন এবং পল্লবের কোনো কন্ট্যাক্ট নাই। আমি জানি না বাংলাদেশের কোন প্রান্ত থেকে যদি আজকে নিক্সন বা পল্লব জানতে পারতো, যাই হোক, তো ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া করি। তো আমার ফাদার ফুড অফিসার ছিল এবং আমরা অনেক ভাই বোন, আমি ভাই বোনের মধ্যে হচ্ছে চার নাম্বার। আমার ছোট একটা ভাই আছে, মোট আমরা তিন বোন পাঁচ ভাই,
মানে আট ভাই বোন,
আট ভাই বোন। আমি হচ্ছি সিরিয়ালে সাত নাম্বার। যাক, যেটা বলতেছিলাম ওই ক্লাস ফাইভে আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের স্কুলটা না ঠিক খুলনা বেতারের অপোজিটে ছিল। আমরা যখন স্কুলে যেতাম, আমি না ওই প্রতি শুক্রবারে একটা প্রোগ্রাম হইতো খুলনা বেতারে সকাল 9:15। হ্যাঁ, কচিকাতার আসর। এই প্রোগ্রামটা না অনেক বাচ্চা যাইতো, তার বাবা মা নিয়ে যাইতো, ভালো ভালো ড্রেস পরে নিয়ে যাইতো। এবং আমাদের ওই পাড়াটা তো আসলে রেডিও সেন্টারের পাশে, যার কারণে ওইখানে যে ফ্যামিলি থাকতো তারাই বাচ্চাদের নিয়ে যেত। তো প্রতি শুক্রবারে আমি বাসার থেকে বেরো রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, তো দেখতাম যে ওর আব্বা ছেলেকে নিয়ে যাচ্ছে, ওই মেয়েকে নিয়ে যাচ্ছে। না, আমার মধ্যে খুব একটা ইগো জমত, আসিস আমি যদি যাই, আমার ঠিক ফ্যামিলি থেকে যেতে পারবে না বা ওইরকম বলারও সাহস নেই। যার কারণে আমি একদিন নিজে নিজেই 85-এ, তখন আমি ক্লাস ফাইভে পড়ি, রেডিওর গেটে চলে গেছে। তো যখন সবাই ঢুকে না, আমি ঢুকে গেছি, সবার সাথে গার্জিয়ান আছে, আমার সাথে কেউ নাই। সবাই মনে করছে যে অনেক বাচ্চার সঙ্গে ভাই বোন আসে না, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। স্টুডিওর ভিতরে গেলাম, কাছের ঘর ভিতরে ঢুকলাম, তো ওই নিচের মধ্যে সব বাচ্চারা বসা। তারপরে হচ্ছে, হ্যাঁ, সর্বশেষে অনুষ্ঠানের শেষে বাচ্চাদেরকে ডাকা হয়, তুমি কি বলবা, তুমি কি বলবা। আমাকে যখন ডাকলো, তোমার নাম কি, তাই বললাম আমার নাম লতন খন্দকার, তুমি কি বলবা। আমি বললাম আমার না আজও মনে পড়ে, আমার জীবনের সব থেকে রোমাঞ্চকর ঘটনা। হ্যাঁ, আমি বললাম আমি না একটা কৌতুক বলবো। কি কৌতুক বলবা? আমি ঢাকায় বসে একটা কৌতুক বলবো। তো বলো। আমার সে কৌতুকটা না আজও আমি দর্শকদের শোনাতে চাই। আমার নাম লতন, আমি না একটা চলা কমু, আঙ্গ বাড়ি আছে না গাঙ্গে পারে, তো আমার আব্বা না জাল লইয়া গেছে গা পুকুরে গাঙ্গের মধ্যে মাছ মারতে, এলা না এত বড় একটা মাছ ধরছে, মাছ না দুঃখ পাইছে, মাছ লইছি তো কাটতে গেছে না বটিতে, ধান নাই কা কেমনে কেমনে কাইটা হাড়ির মধ্যে দিছে গা, হাড়ির না তোলা নাই কা, সব মাছ পড়ে গেছে গা, ঝোল টুক ছিল আইরে মজা লাগছে। এই কৌতুকটা না আসলে আমার লাইফের টার্নিং পয়েন্ট। হ্যাঁ, এটা যখন আমি বললাম না, বলার পরে থেকে আমার মধ্যে সাংস্কৃতিক অঙ্গনে যাওয়ার জন্য বা ইগে করার জন্য একটা আবেগ। তো ক্লাস সিক্স এ আমরা যখন হাই স্কুলে গেলাম, সেটা ছিল আমার জীবনে আরেকটা মজার ঘটনা। কারণ একই স্কুলের মধ্যে 1-5 অব দা প্রাইমারি স্কুল, ঠিক তারপরেই অব দা মাধ্যমিক বিদ্যালয়। আগে আমরা তিন শের একতলায় বসতাম, এখন চলে গেছে তিনতলা বিল্ডিং এ। খুব এক্সাইটেড, হ্যাঁ, কবে যাবো, অ্যাসেম্বলিতে দাঁড়াবো না, ওই যে সকালবেলা অ্যাসেম্বলি করতো, আমরা প্রাইমারি বাচ্চারা যেতে পারতাম না, সব ছেলে মেয়ে দাঁড়াইতো ব্লু শার্ট সাদা প্যান্ট, মানে আমাদের মনে হইতো কবে সিক্স উঠবো, কবে যাবো। প্রথম দিন স্কুলে গেলাম, উফ, ড্রেস ট্রেস পরে স্কুলে যাওয়ার পরে, এখন বাংলা স্যার, নাম হচ্ছে তপন কুমার দাস, অ্যাসেম্বলিং হলো, অ্যাসেম্বলিং হওয়ার পরে যথারীতি আমি ক্লাসরুমে বসতে, আমার আজও মনে পড়ে, দোতলায় একেবারে কোনার রুমটা ছিল ক্লাস সিক্স এর রুম, তারপরে সেভেন, তারপরে এইট, আর নিচে 9-10। কোনার রুমটা ছিল আমাদের সিক্স এর, আমি না প্রথম বেঞ্চে বসতে গিয়ে স্যার ঢুকছে, স্যার ঢুকে বলছে, এই তোমরা কি ক্লাস সিক্স এর ছাত্র ছাত্রী? সবাই বললাম জি স্যার। তো তোমরা হাই স্কুল উঠছো জানো? জি স্যার। তো ঠিক আছে, আজকে তোমাদের জন্য একটা বিশাল পুরস্কার আছে, তোমাদের মধ্যে থেকে তোমরা যদি বোর্ডে লিখলো স্যার লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, বড় করে লিখে বলছে, তোমাদের মধ্যে কে কে এইখানে এসে এই বিষয়ে 2 মিনিটের উপস্থিত বক্তৃতা দিতে পারবা। প্রথম দিন ক্লাস, এরকম একটা পরীক্ষা, খুব একটা এক্সাইটেড, আমার তো রেডিওতে যাতায়াত আছে, আমার তো একটা কনফিডেন্স আছে, সবার আগে আমি হাত তুলে ফেললো, দেখলাম আমার পিছিয়ে পিছিয়ে 2-4 জন উঠালো। হ্যাঁ, যে যার মতো যে বলছে, মনে হয় কারোটাই ভালো হয়নি। আমি যে কিভাবে বলছি আমার মনে পড়ে না এই মুহূর্তে, তবে মনে পড়বে সারা জীবনের জন্য যে কথা, সেটা হচ্ছে স্যার আমাকে একটা কলম দিছিল, রেড লিফ কলম, বলছিল এইটা হচ্ছে পুরস্কার, এবং সেই কলমটা 66 সাল পর্যন্ত ছিল আমার কাছে। হ্যাঁ, যদিও এখন হারাই ফেলছি, কিন্তু আমার জীবনে এটা একটা মজার এবং খুবই স্মরণীয় পুরস্কার।
এবং এই জিনিসগুলো অনেক মোটিভেশনাল, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, কোনো ভালো কাজের প্রশংসা কিন্তু ওই মানুষটাকে আরো বেশি তার ভালো কাজের জন্য বেগবান করে। আমরা সবসময় এটা দেখি যে আপনি দেখবেন যে যেসব মানুষ, এবং আপনি যদি ওই ডেল কার্নিকের বই কিংবা আপনি যদি বলেন ইউ ক্যান উইন শিবখারার বই, এই যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলো সবসময় দেখবেন তাদের জীবন থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে যারা ভালো কাজ করেছে দুনিয়াতে, তাদের পেছনের ব্যাকগ্রাউন্ড ছিল অত্যন্ত মোটিভেশনাল। দুই একটা এক্সেপশনাল থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস, এবং বিশেষ করে পারফর্মিং আর্টে কিন্তু মোটিভেশনটা অনেক বেশি জরুরি। একটা রেড লিফ কলম হয়তো মানে আমাদের কাছে কিছুই না, কিন্তু ওই সময় একটা বাচ্চার জন্য এবং ওই প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অসম্ভব সুন্দর একটা জীবনের গল্পে আজকে প্রিয় শ্রোতা আমরা রয়েছি, এবং একটা বিষয় আপনাদেরকে নোট করতে চাই আমরা, যে আজকের যে জীবনের গল্পটি সেটা বাংলাদেশের অনেক যুবকের জন্য এবং অনেক অনেক মানুষের জন্য যারা অনেক বেশি হতাশায় থাকেন তাদের জন্য অনেক বড় একটা পাথেও হতে পারে। তো আমরা আবারও গল্পে ফিরতে চাই। হ্যাঁ নতুন ভাই, যেটা বলছিলাম,
1986 ক্লাস 6 গেল, 7 গেল, 87, 8টা হচ্ছে আমার জীবনে একটা খুবই স্মরণীয় বছর। ক্লাস 8-এ আমি হঠাৎ করে, খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, খুব ভালো রেজাল্ট করতাম না, কিন্তু ক্লাস 8-এ যে আমি ক্লাসের সেকেন্ড হয়ে গেলাম, প্রায় 80 জন ছেলেমেয়ের মধ্যে আমি সেকেন্ড হয়ে গেলাম। আমার মতো একটা স্টুডেন্ট সেকেন্ড হয়ে গেল, এটা পুরো স্কুলকে চমকাই দিল, সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতে থাকলো। তো আমি যখন সেকেন্ড হলাম, সেকেন্ড হওয়ার পর চিন্তা করলাম, তো আমি তো এখন একটা টার্নিং পয়েন্টে আসি, আমাকে তো ভালো রেজাল্ট করতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, হ্যাঁ ভালো কিছু করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন ক্লাস 9-এ ভর্তি হলাম সায়েন্সে, তখনই আমাদের লাইফটা, বিশেষ করে আমার পারিবারিক দিকটা চরম একটা দিকে পরিণত হলো। সেটা হলো, আমার আব্বা ফুড অফিসার ছিল, সবাই জানে ফুড অফিসার মানে হচ্ছে অনেক টাকার মালিক, ফুড অফিসারের ছেলে। আমার আব্বা মৃত খন্দকার আহমদ হোসেন এমন একজন ব্যক্তি ছিল, সারা জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, সারা জীবনে কখনো তাহাজ্জুদের নমস্কার করেনি। আমার মনে পড়ে না আমার জন্মদাতা পিতা কোনোদিন আমাকে একটা চর দিছে, আমাকে একটা গালাগাল করছে, আমাকে কেন, ফ্যামিলির কাউকে করেনি। সেই পিতা আমার যে এত সৎ একজন মানুষ ছিল, কি কষ্টের মধ্যে তার জীবনটা গেল, যেটা আমাদের সবার, আমাদের পরিবারের প্রত্যেকটা ভাই বোনের, আমার মধ্যে সারা জীবনের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার। আমার আব্বা এত সৎ মানুষ ছিল যে তার তিনটা গোডাউন ছিল ইনচার্জ করা খুলনা বৈকালীতে, এবং ওই সময়ে ওই গোডাউন গুলো রেনোভেশন করার জন্য সরকার গোডাউন গুলো ভেঙে ফেলে, অর্থাৎ টিন শিটকে ভেঙে এটাকে ওয়াল করবে। আব্বার তিনটা গোডাউন ইন্টেনশনালি রাতের বেলা টিন খুলে ওপর থেকে সমস্ত মালামাল নিয়ে টিন লাগিয়ে দিয়ে চলে যাওয়া হয়। আব্বার যখন এটা চাবি জমা দিয়ে সিলিয়াল করে চলে গেছে, পরের দিন এসে গোডাউন খুলে দেখে ভিতরে মাল নেই। মালামাল কি হলো, রিপোর্ট করলো, কিছুই হলো না, অফিসার তাদের বোঝালো কিচ্ছু হবে না, কি হয়েছে না হয়েছে পরে তদন্ত করা যাবে। উনি একটু বোকা মানুষ ছিল, উনি সিরিয়াসলি বুঝতে পারেনি, অফিসারে রিপোর্ট করছে, টালি করছে, জাজমেন্ট করছে, মাল শর্ট দেখাইছে। কিন্তু ঠিক 6 মাসের মধ্যেই ইন ডিপার্টমেন্ট তাকে গিলটি করে চাকরি থেকে একেবারে সাসপেন্ড করে দিল। আমরা ঘর ভাড়া দিতে পারি না, বাজার করতে পারি না, চরম অবস্থায় পড়ে গেলাম। আমার ভাই একটা মোটর পার্টসের দোকানে চাকরি নিল, আমার বড় ভাই পান্না ভাই চাকরি করতো, ভাই কিছু ইনকাম করতো, আর সবাই লেখাপড়া করতাম, মেজো ভাই, তপন ভাই, খোকন, রুবা, আমি, আহাত ছোট, হ্যাঁ আজ কেবল 86 সালে হয়েছে, 2 বছর বয়স, ওর দুধ কেনার টাকা নাই। এরকম একটা পরিবারের মধ্যে এসে আমার মতো একটা ছেলের কিভাবে লেখাপড়া হবে, কিভাবে আমি উপরে যাবো, এইখানেই তো শেষ, ক্লাস 8 পর্যন্ত আমার লাইফ শেষ। তখন আমি কি করলাম, ক্লাস 9-এ আমাদের ওখানে একটা মোটর পার্টসের দোকান আছে, হিন্দু দাদা কাজকর্মার সাথে ওখানে বললাম যে দাদা এইতে সমস্যা, আমি তো লেখাপড়া করতে পারবো না, কি করা যায়। তো বললো তোমার সাইকেল আছে, আমাকে হ্যাঁ আছে, তুমি কিছু মালামাল ফ্লাইং করে বিক্রি করো বিভিন্ন দোকানে দোকানে। তখন ওই চিন্তা করলাম যে বড় ভাই তো এক দোকানে চাকরি করে, আর আমি এই ক্লাস 9-এ ভর্তি হয়েছি, হ্যাঁ তো এখন কিভাবে মালামাল পাই। যাই হোক, আমাকে আমার এক ফ্রেন্ড ইনুস 2,500 টাকা দিল।
আচ্ছা,
দিয়ে বললো দোস্ত তুমি 2,500 টাকা দিতে পারি, এক শর্তে টাকা আমার ফেরত দিতে হবে, এবং তুমি এটা দিয়ে ব্যবসা করতে পারো কিনা দেখো। আমি বললাম আলহামদুলিল্লাহ। ওই 2,500 টাকা নিয়ে ওই দাদার কাছ থেকে আমি মাল নিলাম, মোটর পার্টসের বিভিন্ন গুরুত্ব টাকা তো দিয়েছি, নাট বোল্ট, তারপরে হোস পাইপ, হ্যাঁ বিভিন্ন ধরনের ওয়াশার, ছোটখাটো আইটেম বিভিন্ন বাস ট্রাকে লাগে, হ্যাঁ তো আমি ওগুলো একটা সুন্দর একটা ব্যাগ বানায় ওই মালগুলো নিয়ে খুলনা শহরে এবং রূপসা নদীর ওই পারে কিছু কিছু দোকানে দেওয়া শুরু করলাম। যাই, ওই 200 টাকা 100 টাকা 300 টাকার মাল বিক্রি করি, আবার টাকাটা নিয়ে আসি, 100 টাকার মাল বেচতে 10 টাকা 15 টাকা লাভ হয়। হ্যাঁ, এইভাবে আমি 2,500 টাকা দিয়ে যা আমার লাভ হইতো সেই লাভের টাকাটা দিয়ে আমি আমার লেখাপড়াটা শুরু করলাম, এবং পাশাপাশি ফ্যামিলির থেকে তো তেমন হেল্প করতে পারে না, তারপরে তো ফ্যামিলিতে তো আমার কিছু দেওয়ার নাই।
আমি একটু রুটিনটা জানতে চাই যে এই যে বিজনেসটা আপনি করতেন,
দেখা যাচ্ছে যে আমাদের স্কুলটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত, আর এই শুক্রবার দিন বন্ধ, আমি সকালবেলা দোকান খুলে ফেলে, বুঝছেন না, 8টা থেকে 8:30 দোকান খুলে ফেলে, দোকানগুলো কাছাকাছি স্কুলের পাশাপাশি, আমাদের ওই এলাকাটাই নূরনগর, বয়রা, তারপরে জোড়াগেট, নিউ মার্কেট, এই এলাকাটাই মূলত মোটর পার্টসের বেশি দোকান, খুব বেশি দূরে না। দেখা গেল 9টার সময় বা 8:30 দোকান খুললে যা যা মাল আমার কাছে আছে নিয়ে দিয়ে আসি, একটা কাগজে বিল করে স্কুল থেকে এসে সন্ধ্যার পরে যায় টাকা দেয়। হ্যাঁ, আর মেন কানেকশনটা হয় হচ্ছে শুক্রবার দিন, এবং যশোর যাইতে হইতো মাঝে মাঝে মাল আনতে। শুক্রবার দিন আমি যশোর চলে যেতাম, এক ঘন্টা দেড় ঘন্টা লাগে যশোর থেকে মালটা নিয়ে আবার খুলনা চলে আসতাম। যে মালগুলো আমি যশোর থেকে আনতাম ওইটা আবার অন্য অন্য দিন সেল করতাম।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির সময় হয়ে গিয়েছে। আজকে আমরা যার জীবনের গল্প এখানে শুনছি তিনি হচ্ছেন লোটন খন্দকার। একটা কথা আছে, যে জীবনে চড়াই উতরায় থাকে না সে জীবন কখনো সাফল্যের দ্বারে কড়াঘাত করতে পারে না। লোটন খন্দকারের জীবনের যে শৈশব, সাজানো গোছানো শৈশব, আমাদের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা যারা সম্পূর্ণরূপে বাবার ইনকামের উপরে, বাবার একটা সরকারি চাকরির উপরে পুরো পরিবার চলে, সেই পিতার যখন চাকরি থাকে না সেই পরিবার যে কতটা বিধ্বস্ত হতে পারে সেটার উদাহরণ আসলে রেডিওতে দিতে হবে না। আপনার চারপাশে এরকম ঘটনা অহরহ ঘটে এবং সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই জানেন। সেরকম একটা পরিবারের সন্তান হচ্ছেন লোটন এবং তার যে জীবনের গল্প, সেই জীবনের গল্প আজকে আমাদেরকে কোন শিক্ষাটা দেয় সেটা আমরা জানবো। তবে এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর লোটনকে দেখার জন্য কিংবা লোটনের সাথে যোগাযোগ করার জন্য হোয়াট এভার ইট ইজ, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আরেকটি বিষয় প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন বৃহস্পতিবার রাত 11টা থেকে শুরু হয়েছে নতুন একটি অনুষ্ঠান ডর, এবং বেশ কয়েকটি এপিসোডের মধ্যে গিয়েছে। আমরা আপনাদের কাছ থেকে তুমুল সাড়া পেয়েছি। আগামীকালকেও রয়েছে ঠিক রাত 11:20 আমি এবং আমার টিম নিয়ে হাজির হয়ে যাচ্ছি। ভৌতিক এই অনুষ্ঠানটি প্রচার করা হয় পুরো সপ্তাহ জুড়ে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে এই অনুষ্ঠানটি, বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে অনুষ্ঠানটি রেকর্ড করা হয় এবং তারপর প্রচার করা হয় রাত 11:20। আগামীকাল রাত 11:20 এই অনুষ্ঠানের স্বাদ নিতে ভুলবেন না, এবং আপনাদের ফিডব্যাক এবং আপনাদের পরামর্শ পেলে আমরা যাহা বলিব সত্য বলিব, এবং হ্যালো 8920-কে যতটা প্রিয় জায়গায় নিয়ে যেতে পেরেছে আমরা বিশ্বাস করি নতুন এই অনুষ্ঠানও আপনার কাছে ততটা জায়গা করে নেবে। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান, এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আরেকটি বিষয় প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে লোটন খন্দকার যিনি তার জীবনের গল্প এখানে বলছেন, তাকে দেখতে চাইলে, তাকে নিয়ে কোনো প্রশ্ন করতে চাইলে, কমেন্টস করতে চাইলে চলে আসুন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। হ্যালো 8920 এর স্পেলিংটা হচ্ছে HELLO8920। প্রিয় শ্রোতা আপনাকে যেটা বলতে চাই, আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে দুটো নাম্বার রয়েছে, আগের পুরনো নাম্বারটিও রয়েছে 9115668। আমি আবারও বলছি 9115668। আরেকটি নাম্বার হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে অবশ্যই আপনি নির্দেশনাগুলো অনুসরণ করবেন, এবং অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন এই নাম্বার দুটো দিন রাত 24 ঘন্টা আপনার জন্য খোলা থাকে এবং এখানে আপনার কথাগুলো রেকর্ড করা হয়। আর আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আগামীকাল বৃহস্পতিবার রাত 11:20 রয়েছে আমার নতুন অনুষ্ঠান ডর, আশা করছি এই অনুষ্ঠানটি আপনি শুনতে ভুলবেন না। ওকে, যে প্রসঙ্গে ছিলাম আমরা লোটন ভাই, আপনি যেটা বলছিলেন যে আপনি এক ধরনের বিজনেসে নেমে গিয়েছেন এবং সাইকেল দিয়ে চালিয়ে চালিয়ে আপনাকে এই বিজনেসটা করতে হচ্ছে, তারপর
পুরো দমে লেখাপড়া চলতেছে, বিজনেস চলতেছে। তো 91-এ SSC পরীক্ষা দিলাম, কিন্তু লেখাপড়া পিছনে যে পরিমাণ শ্রম মেধা দেওয়ার দরকার ছিল সেই পরিমাণ শ্রম মধ্যে আমার পক্ষে দেওয়া সম্ভব হলো না, কিন্তু আমার রেজাল্ট হলো, খারাপ হয়নি, ফার্স্ট ডিভিশনই পেলাম, তাও সায়েন্স থেকে। এরপরে আমার জীবনে আরো বড় দুর্ঘটনা চলে আসলো। আমি যখন কলেজে ভর্তি হব, কোন কলেজে ভর্তি হব, আমার যে বিজনেসটা করতাম, হ্যাঁ, ওই বিজনেসে যে আমার কিছু টাকা পয়সা এদিক ওদিক বাকি ছিল, আমি একদিন যশোর থেকে মাল আনতে গেছি, তখন আমার পুঁজি হয়েছে প্রায় 10-12 হাজার টাকা। তো ছোট মিনি বাসে করে আসতে হয়। তো ওই দিনকে আমি মালটা বক্সে রাখছি, বক্সে রাখার পরে আমি তো ভিতরে রূপদিয়া নামক জায়গাটায় বাস থামছে, বক্সের থেকে মাল চুরি হয়ে গেছে।
ওহো,
আমি যখন খুলনা বাস স্ট্যান্ডে নামছি, নামে বক্সে আমার মাল নাই, আমাকে টার্গেট করাই ছিল। এবং ওই দিনই আমি সব থেকে বেশি মাল আনছিলাম, আমার পুঁজি পাট্টা সব চলে গেল, কোনো উপায় নাই। এমন অবস্থা হলো লেখাপড়া করার আর কোন স্কোপ হবে না আমাদের এলাকায়, তখন বন্ধু টন্ধু এলাকার, ওদের সাথে মিশলে আমি হয় চাঁদাবাজ হইতাম, টেন্ডারবাজ হইতাম, আর না সন্ত্রাসী হইতাম। আর আমাদের এই পাড়াতে ভালো ছেলে পেলে খুব কম, এদিকে আমার কাছে টাকা নেই, কলেজে ভর্তি হতে পারতেছি না, ওদের সাথে দলদারি করা বা চাঁদাবাজি করা বা এইসব করা, এইসবের মধ্যে বলতে হচ্ছে চলে যাওয়া লাগতো, 100% যাওয়া লাগতো। ঠিক সেই মুহূর্তে আমার বড় বোন, আমার বড় দুলা ভাই মাদারীপুরে ব্যাংকের ম্যানেজার, আমার দুলা ভাই, আমার বোন আসলো, বোন এসে আমাদের বললো সব বাক্সপত্র গোছা, আমার সাথে চল। খুলনা থেকে ধরে বিনা নোটিশে, দুই দিন নোটিশে মাদারীপুর নিয়ে চলে গেল।
ওকে,
নতুন জায়গা, নতুন পরিবেশ, সরকারি নাজিমউদ্দিন কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি করে দিল। আমার আর কোনো টেনশন নেই, বোনের বাসায় খাই দাই, লেখাপড়া করি, একটা মানে অভূতপূর্ব সুন্দর লাইফ মনে আমি পাইলাম। উফ, কত ফ্রেন্ড সার্কেল পাইলাম, এই যে সাংস্কৃতিক মনে আমার, আমি খুলনায় থাকতে, স্কুলে থাকতে আমি বিতর্ক করতাম, উপস্থিত বক্তৃতা করতাম, আবৃত্তি করতাম, হ্যাঁ, তখন ওই খুলনা বেতারের সাথে জড়িত থাকার কারণে ওই যে একটা নেশাটা, ওটা কিন্তু আমি মাদারীপুর যাওয়ার পরেও আমার সাথে কন্টিনিউ হচ্ছে। কিন্তু মাদারীপুরের পরিবেশ পাই না, স্কুলের প্রোগ্রাম হলো, আমি সেখানে ইংরেজি কবিতা আবৃত্তি করে ফার্স্ট হলাম, তারপরে উপস্থিত বক্তৃতায় ফার্স্ট হলাম, ওই সাংস্কৃতিক সপ্তাহে। তো ওই সময়টায় আমার জীবনে একটা মজার ঘটনা আছে, সেই ঘটনাটা হলো আমি টাঙ্গাইলে চলে গেছিলাম আমার চাচার বাসায়। আমার আপন চাচাতো ভাই খন্দকার ফারুক হোসেন মারা গেছে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল এবং সে একটা ইংলিশ টিচার ছিল একটা সরকারি হাই স্কুলের, এই এক গত বছর মারা গেছে। ওই ফারুক ইন্টারমিডিয়েট আমার সাথে পড়ে, ফারুকের যে কলেজ সেই কলেজে গেছি ওর সঙ্গে ঘুরতে, এখন দেখলাম কলেজে সাংস্কৃতিক সপ্তাহ, বিশাল প্রোগ্রাম, কিন্তু আমি তো কলেজ স্টুডেন্ট না, আমি আসছি বেড়াইতে, কিন্তু আমার মন বলতেছে যে আমি এনি হাও এখানে পার্টিসিপেশন করবো। হ্যাঁ, কি করে করা দেখে ওরে বললাম এটা আইডি কার্ডটা দিত, কেন আমি কিন্তু আইডি কার্ড দিয়ে ওর আইডি কার্ডটা নিয়ে আমার ছবিটা আইডি কার্ডে লাগায়ে যে নাম দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম যে স্যার আমার নাম খন্দকার ফারুক হোসেন, যথারীতি আমার কাউন্ট করে নিচ্ছে। এইবার আমি তখন আমার মনে পড়ে সংসপ্তক নাটক হইতো টিভিতে, হ্যাঁ, হুমায়ুন ফরিদির যে কানকাটা রমজান, ওই চরিত্রটা আমি অভিনয় করলাম, ওটা ফার্স্ট, উপস্থিত বক্তৃতায় ফার্স্ট, নির্ধারিত বক্তৃতায় ফার্স্ট। তখন অবভিয়াসলি একটা কলেজের নিউ স্টুডেন্ট
মানে
তাদের কেউ চিনে না তেমন একটা, ফার্স্ট আসছে, হ্যাঁ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছেলে, কজন চিনে, কিন্তু আমাকে পুরস্কার দেওয়া হচ্ছে, স্যার বলছে তোমার নাম কি, বললাম স্যার আমার নাম তো খন্দকার ফারুক হোসেন, তোর বাড়ি কোথায়, যে আমার বাড়ি স্যার ছোট বাসালিয়া, তুমি ফারুক হোসেন, ওকে জি স্যার, এখন ওই আমার যে ভাই ওকে বলি স্যারটা চিনে, স্যার কনফিউজ হয়ে গেল, এটা ফারুক হোসেন। যাই হোক, এটা এক ধরনের চিটিং বলা যাবে, কিন্তু আমার মধ্যে যে সাংস্কৃতিক বোনা বা সাংস্কৃতিক অঙ্গনে আমাকে প্রবেশ করা বা এর সাথে ওতপ্রোত ওই যে লোভ, ওই লোভটা আমি সম্বোধন করতে পারিনি ওখানে যেয়ে।
আপনি প্রাইজগুলো নিয়েছিলেন?
আমি তিনটা প্রাইজই পেলাম এবং ফারুককে দিলাম, হ্যাঁ, এবং পরের দিন যে আমি স্যারের সাথে দেখা করলাম, ওর সঙ্গে যায় একদম স্যারের পাঁচ হচ্ছে যে, আমি বললাম স্যার আমার নাম হচ্ছে খন্দকার আমিনুল হক, আমি ফারুকের চাচাতো ভাই, আমি স্যার সরকারি নাজিমউদ্দিন কলেজ মাদারীপুরে পড়ি, আমি স্যার এইটা করছি। তো স্যার শুনে হো করে হেসে দিল, আমার কাছে রাগ করবে, স্যার হেসে দিল, বললো যে তুমি এটা করছো এটা খুব খারাপ, কিন্তু তুমি তো যাই হোক আমাদের এই টাঙ্গালের ছেলেই তো, আচ্ছা করে ফেলছো ঠিক আছে। আমার স্যার এই পুরস্কার তিনটা আমি স্যার স্কুলে কলেজে দিয়ে যেতে চাই, হ্যাঁ, কিন্তু আমি চলে যাওয়ার পর স্যার জিনিসটা যেন বলা হয় আমি টাঙ্গাল ছেড়ে আজকে চলে যাবো, ওই পুরস্কারগুলো আমি স্যারের কাছে দিয়ে আসছিলাম। এই তো ইন্টারমিডিয়েট পার হয়ে গেল, ইন্টারমিডিয়েট কমপ্লিট পরে আমি আর মাদারীপুরে থাকতে চাইলাম না, আমার বোন আমাকে যথেষ্ট হেল্প করছে, দিলাবাই যথেষ্ট হেল্প করছে, যেটা অস্বীকার করার মতো না, কোনোদিন অস্বীকার করতে পারবো না। আমি সেখান থেকে চলে আসলাম, এসে ডিগ্রি ভর্তি হলাম খুলনা সিটি কলেজে।
ওকে,
খুলনা ঢুকলাম, তো কলেজে আসলাম, তখন কলেজে খুবই চমৎকার একটা ফ্রেন্ড সার্কেল, এর মধ্যে আমাদের সংস্কৃতি মানত আগের থেকেই, সংস্কৃতির জন্য তো পাগল, আমাদের জনতা ব্যাংকে প্যারালাইজড একজন লোক ছিল, ওনার সাথে আমার খুব ভালো সখ্যতা ছিল, আমি জানতাম যে উনি অভিনয় করে, কিন্তু ওনার এক পা এবং এক হাত দুটোই অবশ, উনি হুইল চেয়ারে ব্যবহার করে, কিন্তু এত বড় একজন মনের মানুষ বলবার মতো না। আমার সাথে কথা হইতো, আমাদের যখন দোকান হয়েছে মোটর পার্সেল বড় ভাই করে, আমি তো সেই দোকানে মাঝে মাঝে বসি, তো ওইখানে এসে বসতো, পরে আমি বলছে এই লোটন তুমি তো রেডিওতে প্রণাম করতা, ভালোই করো, তো তুমি কি মঞ্চ অভিনয় করবা? আমি অবশ্যই করবো, করবো না মানে, খুলনা সব থেকে বড় প্রতিষ্ঠান মঞ্চ সৈনিক, তরিকুল্লার দোকানের পিছনে আমার সাথে চলো। আমি বললাম কবে যাবো? এখনই চলো, চলেন, যাই গুরুর সাথে দেখা করলাম। একটা নতুন সিরিয়াল হবে, সিরিয়ালের নাম হচ্ছে দোহাই হাসবেন না,
ওকে,
এই দোহায় আসবেন না, কলকাতার একটা নাটক, এই নাটকটা মঞ্চস্থ হবে খুলনা সোসাইটি সিনেমা হলে। এই নাটকটার জন্য নতুন ছেলে পেলেদের নিবে, তো আমাদের একটা ওয়ার্কশপ হলো, 7 দিনের ওয়ার্কশপ আমরা শুরু করলাম। তো ওই সময়টায় তো আমি ওই নাটকের মধ্যে কাস্টিং এর ব্যাপারটা বুঝি না তেমন, চাইও নাই, কিন্তু ওই নাটকের মধ্যে একটা বড় বিষয় ছিল যে সব থেকে ভালো অ্যাক্টিং যার হবে সে স্পেশাল একটা পুরস্কার পাবে, এটা জাজমেন্ট হবে নাটকে মঞ্চায়িত হওয়ার পরে।
আচ্ছা,
এবং আমাদেরকে প্রতিদিন যে আমি যে ওখানে যাইতাম সন্ধ্যার পরে রিহার্সেলে, আমার বাসা থেকে অনেক দূরে, এটার যে আমার ভাড়াটা, আসা যাওয়ার ভাড়াও ওই শরীফ ভাই, যে আমার যার কথা বললাম ব্যাংকে চাকরি করতো, উনি দিত, উনি আমাকে হেল্প করতো সব রকম এই মঞ্চে অভিনয়ের জন্য, এই নাটকে অভিনয়ের জন্য। তো যাইতাম আসতাম ইয়ে করতাম, আমাদের মঞ্চে তো হলো নাটকটা, আমার কিন্তু ডিগ্রি কাম চলতেছে, এদিকে ডিগ্রি ফার্স্ট ইয়ার, পরে সেকেন্ড ইয়ার হলো ফাইনাল ইয়ার, তখন তার ঠিক আগে ডিগ্রি ফার্স্ট ইয়ারই হবে, ফার্স্ট ইয়ারেই খুলনার যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি, উনি হচ্ছে আমাদের প্রধান অতিথি, ডিজি আমাদের নাটকের, নাটকটা মঞ্চায়িত হলো, দোহায় আসবেন না, আমি অভিনয় করলাম।
দোহায় আসবেন না কি স্যাটায়ার ধর্মী কোনো নাটক ছিল?
হ্যাঁ, হাসি কৌশিক নাটক, সম্পূর্ণ কৌতুক নাটক। হ্যাঁ, তো যাই হোক, আমাদের নাটকটা খুব ভালো গেল, পরবর্তীতে ওই নাটকটা আমরা 50টা পর্ব করছিলাম।
আচ্ছা আচ্ছা,
এখন এই নাটকের সাথে আমার লাইফের একটা সব থেকে বড় ঘটনা ঘটলো, যেটা সেটা হলো হঠাৎ করে কলেজে আসছে, তো সব ছেলে পেলের মধ্যে একটা ইয়ে, কি খুলনা যুব উন্নয়ন অধিদপ্তর কিছু ফরেনার ট্রেনার নিয়ে আসছে, কোরিয়ান, সেই কোরিয়ানরা এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোগ্রাম শেখাবে এবং যুব উন্নয়ন এখান থেকে সার্টিফিকেট দিবে।
ওকে,
তো এখানে প্রচুর ভিড় এবং প্রচুর কম্পিটিশন, তো আমাদের কলেজের পাশেই সকালবেলা কালকে থেকে ইন্টারভিউ।
ওকে,
তো চলে গেলাম, চলে যাওয়ার পর দেখি বাবারে 6 তলা বুঝাই ছেলে মেয়ে, কোথাও কোনো উঠার রাস্তা নেই, 550 বা 600 ক্যান্ডিডেট হবে। যাওয়ার পরে আমার সিরিয়াল যখন আসলো, বোর্ডে ঢুকবো, দুগু দুগু মন করতেছে চান্স পাবো কি না, কি ধরবে না ধরবে, বিদেশিরা বসা, তো গেলাম। যাওয়ার পরে ঢুকছি, ঢুকার পরে যে ডিডি সাহ, উনি আমাকে ভাই তুমি লুটন না, বললাম স্যার, আমি উনি লুটন লুটন বলতেছে তো, মনসিং বাড়ি লরে লু বলে, আমার নাম লোটন, তাই তুমি না অভিনয় করো? জি স্যার। আই আই, সবাই চুপ করেন, ওর কোনো ইন্টারভিউ হবে না, ওর নাটক হয়েছে দোহায় হাসবেন না, আমি গেছিলাম, এত ভালো লাগছে, তাই তুমি এসো। এখন তো ফরেনার গুলো বসে আছে, ওরা তো বাংলা বুঝে না তেমন, তারা নিজেরা হাসি হাসি করতে, দোভাষী বলতেছে কি, হি ইজ অ্যাক্টর, হি ক্যান মেক এ অ্যাক্টিং সামথিং হিয়ার, ওকে ভেরি নাইস ভেরি নাইস। তা আমার আবার বলতেছে কোরিয়ান, স্যার সিনগু সিনগু, আমি দেখি কি বলে বাবা, উনি স্যার বলছে সিংহ মানে বুঝো, বন্ধু বন্ধু, তোমার বন্ধু মানে করছে। তো যাই হোক, আমার ওই নাটকের একটা দৃশ্য অভিনয় করতে বললো, করলাম, সবাই খুব মুগ্ধ হলো, স্যার বললো তুমি সিলেক্টেড, জয়েন করবা ল্যাবে, তুমি সিলেক্টেড। যাই হোক, এই যে আমি কম্পিউটার ল্যাবে অ্যাটেন্ড করলাম যুব উন্নয়নের ট্রেনিং এর, ওই যে ব্যাসের সঙ্গে বিনা পয়সায় এই যে একটা ফরেন স্কলারশিপ পেলাম, স্কলারশিপের মতোই এটা, কারণ কোরিয়ানরা এত হাতে কলমে আমাদেরকে আইটি এর উপর, সফটওয়্যার এর উপর, হার্ডওয়্যার এর উপরে ট্রেনিং করাচ্ছে 6 মাস, এবং ওই ট্রেনিংটা পাওয়ার পরেই এবং ওদের সাথে মেশার পরে, কোরিয়ানদের সাথে মেশার পরে, ওই কোরিয়ান দুটা মেয়ে ছিল আমার ট্রেনার যে ছিল,
সৌভাগ্যক্রমে মেয়েও পেয়েছেন ট্রেনার হিসেবে,
ট্রেনার দুজনই ট্রেনার, হ্যাঁ ম্যাডাম, আমার চেয়ে অনেক বয়স্কী, খুব ভালো ছিল, আমার আমাদেরকে নিয়ে ঘুরতো, অনেক কথাবার্তা বলতো, এবং সে তারা অল্প অল্প বাংলা জানতো ঠিকই, কিন্তু খুব জলি।
আচ্ছা,
তো ওখান থেকে না আমার মধ্যে একটা ক্রেজ চাপলো যে এনি হাউ আমি কোন লাইনে যাবো, আমি কি কম্পিউটার লাইনে যাব না মিডিয়া লাইনে যাব, মিডিয়া লাইনে যাব না কম্পিউটার লাইনে যাব,
মিডিয়া বলতে আপনি যদি সংস্কৃতি মনে ছিল না, আপনি বলছেন যে আমি মিডিয়াতে কাজ করব,
আমার কিন্তু ওই জীবনের আগেও কিন্তু আমার এইম হয়ে গেছিল যে আমি কিন্তু এক সময় মিডিয়া লাইনে প্রচলিত হব, সেখানে হয়তো ডিরেক্টিভ হোক বা অ্যাক্টিং হোক যেটা হোক যাবো, কিন্তু ওই জায়গায় এসে আমার কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করা লাগলো, আমি চলে গেলাম টোটালি আইটি লাইনে। ওখান থেকে আমি খুলনার মধ্যে সব থেকে বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা হচ্ছে কম্পিউটার ল্যান্ড, সেই ল্যান্ডে আমি নর্মাল স্টুডেন্ট হিসেবে ভর্তি হতে গেলাম। সেখানে যে আমি যে ব্যক্তিটিকে পাইলাম, ওনার নাম নাদির হোসেন, নাদির হোসেন বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের সিস্টেম অ্যানালিস্ট, 3টা কান্ট্রির হেড, লস এঞ্জেলসে বসে মাসে 2 মাস, বাংলাদেশে 2 মাস। এই নাদির হোসেন, নাদির ভাই ছিল আমার টিচার, তার সাথে প্রথম দিন পরিচয়ে, সে যে কি স্যাক্রিফাইস মাইন্ডেড মানুষ, ওনার কাছে গেলে আমি একটা সফটওয়্যার শেখার পরে, একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ওয়ার্ড প্রসেসর শেখার পরে, উনি আমাকে ওনার আপন ভাই আপন সন্তানের মতো দেখছে, এবং এই যে কম্পিউটার ল্যান্ড এই প্রতিষ্ঠানটা হয়ে গেল আমার ঘর বাড়ি। তখন আমি সবকিছু বাদ দিয়ে, সাংস্কৃতিক বাদ দিয়ে সারাদিন ওই কম্পিউটার প্রতিষ্ঠানে পড়ে থাকতাম, এদিকে ডিগ্রি পরীক্ষা, এদিকে কম্পিউটারের হাতে করে শুরু হয়ে গেছে, নিজে এবার ট্রেনার হয়ে গেছি, কিছু কিছু পাই, হ্যাঁ ট্রেনিং করাই, স্টুডেন্ট পড়াই, আবার কিছু হাত খরচও পাই, নাজারবের সঙ্গে থাকি, এদিকে কিন্তু ডিগ্রি কমপ্লিট রেজাল্ট হয়ে গেছে। এই জায়গায় এসে আমার মেজো বোন থাকতো রাজবাড়ি পাংশাতে, আমার দুলাভাই ওখানে বাজার কমিটির প্রেসিডেন্ট, দুলাভাইয়ের ভালো ব্যবসা। দুলাভাই খুলনায় আসলো, এসে বললো এই তুমি তো কম্পিউটার নাড়াচড়া করো, আমি পাংশাতে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার করি, তুমি পাংশা কলেজে মাস্টার্স করো।
আচ্ছা আচ্ছা।
তা বললাম আলহামদুলিল্লাহ, আমার তো মাস্টার্স করতেই হবে, তো যদি এখানে ইনকামও হয় আর লেখাপড়াও করতে পারি, আমি রাজি আছি, চলে গেলাম রাজবাড়ি পাংশা। সেখানে দুলাভাই এক্স কম্পিউটার একাডেমি আমি নাম দিলাম। এদিকে ট্রেনিং সেন্টার চালাতে থাকলাম। আমার একটা এম ছিল যে আমি পাংশা থেকে মাস্টার্স কমপ্লিট যেদিন শেষ হবে সেই দিনই আমি চলে যাবো ঢাকা। এর মধ্যে একটা বিশাল ঘটনা ঘটে গেল নাদির ভাইকে নিয়ে, সেটা হলো আমি যখন পাংশা যাওয়ার আগে আমার মেয়ে ছোট বোনের বিয়ে হয়েছে ঢাকা সুবানবাগ, বোন থাকে এখানে দুলাভাই সাইন তালুকদার। তো নাদির ভাই তো উনি তো বিশাল একজন পার্সন, কিন্তু উনি কিন্তু খুলনাতেই পড়ে আছে। তখন না বাংলাদেশের অনেক বড় কম্পিউটার প্রতিষ্ঠান পিসি বাজার লিমিটেড এর মালিক মাসুদ করিম সাহেব খুলনা গেছিল, সন্ধ্যা 7টা 7:30 বাজবে ওই সময় না, কম্পিউটার ল্যান্ডে আমি আর নাদির ভাই বসা, মাসুদ করিম সাহেব আসছে খুলনার একজন খুব প্রভাবশালী ব্যক্তির ছেলের সঙ্গে। আপনার জায়গা হচ্ছে ঢাকায়, আপনি ইমিডিয়েট ঢাকায় চলে আসেন, আসে আমার এখানে জয়েন করেন। এই অফারটা তাৎক্ষণিক আমি নাদির ভাই পেয়ে না হচ্ছকে গেছে। হ্যাঁ, তারপরে আমার বলতেছে অঞ্চলে আমাদের কি করি বলতো, আমাদের খুলনা থেকে কিচ্ছু হবে না, আমাদের এখানে থাকার আর কোন ওয়ে নাদির ভাই, এনি হাও চলে যেতে হবে। উনি আবার বিয়ে করে ফেলছে, উনি খুব টেনশন করতেছে। আমি বললাম 3 দিন পরে বললাম ভাই কোনো চিন্তা নাই, ঢাকায় আমার বোনের বাসা আছে, আমি চলে যাচ্ছি আপনার জন্য, আমি কখনো ঢাকা যাই না তেমন, আমি চলে যাচ্ছি ভাই, আপনি আসেন, হ্যাঁ আমি সব ব্যাপারে সেটেল করবো আপনার সঙ্গে আমি আসি।
গাজীপুরে তখন আপনার কি হচ্ছিল, আপনি গাজীপুরের রাজবাড়িতে ট্রেনিং সেন্টার করলেন, যেটা বলছিলেন
রাজবাড়ি পাংশা,
হ্যাঁ পাংশাতে,
ওই ট্রেনিং পাংশার আগের কথা একটু,
ওকে ওটা ওই সময়ের আগের কথা, তারপরে আপনি গাজীপুরে এসে,
হ্যাঁ তারপরে পাংশায় চলে আসছি, গাজীপুর না রাজবাড়ি পাংশা।
ওকে,
এটা আসলে হচ্ছে কি মানে আমার যখন ডিগ্রি কমপ্লিট করার আগের ঘটনা, ঘটনাটা না বললেই না এই কারণে যে আমি তো ডিগ্রি করে রাজবাড়ি পাংশা চলে আসছি, কিন্তু নাদির ভাইয়ের যে ঘটনাটা এটা হচ্ছে ওখানে ডিগ্রি করার সময় নাদির ভাইকে ঢাকা আসলো, তার আগে আমি আমার বোনের বাসায় চলে আসি। বোনের বাসায় আসার পরে তারপরে নাদির ভাই উঠলো, 7 দিন ছিল, নাদির ভাইয়ের সঙ্গে 11 মতি দিলে পিসি বাজারে জয়েন করলো। নাদির আমাদের বললো এরকম তুমি ডিগ্রিটা রেজাল্ট দেখে মাস্টার্সটা কমপ্লিট করে ফেলো, হ্যাঁ মাস্টার্সটা কমপ্লিট করে ফেললে তখন ভালো একটা স্টেজ হবে, আমি তো এখানে আজ ঢুকলাম, আমি এখানে কোথায় যাই আমি জানি না, তো তোমাকে আমি যা একটা করবো ডন টরি, কিন্তু সুযোগ আর পাবো না লেখাপড়া করার, অতএব তুমি যদি এখন ডিগ্রি কমপ্লিট করে এখন যদি ঢাকায় এসে কোর্স করো মাস্টার্স করতে পারবো না, অর্থাৎ যদি পারো মাস্টার্সটা কমপ্লিট করে আসো ততদিন আমি একটা স্টেজ তৈরি করি।
তার মানে সেই জন্য আপনি রাজবাড়ি পাংশাতে চলে গেলেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই। অঙ্ক যেরকম বেরসিক মনে হয় এরকম মনে হতে পারে আজকের জীবনের গল্পটা, কারণ প্রেম নেই এখন পর্যন্ত এবং সাসপেন্সের জায়গাতে অতি দরিদ্র অবস্থা, সেখান থেকে একটা যুবক ফাইট করে যাচ্ছে, ভাগ্য ঘোরাচ্ছে শুধুমাত্র বন্ধু বান্ধব এবং একই সাথে তার সৎ নিয়ত। অদ্ভুত একটা বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখেছি, উনি যেটা বলেছিল যে সেই সময়টাতে যখন একেবারেই প্রচন্ড রকমের দরিদ্র অবস্থা, আমি চাইলে আমার যে পাড়ায় যেসব ছেলেপেলে আছে যারা ওই সময়টাতে এক ধরনের মাস্তানি করতো গুন্ডামি করতো তাদের সাথে মিশে আমি সেই লাইনে চলে যেতে পারতাম, কিন্তু আমার মনের মধ্যে ছিল সংস্কৃতি, আমার ভাল লাগতো সংস্কৃতি মানা মানুষদের সাথে মিশতে। এবং তার একটা উদাহরণ আমরা দেখেছি যে অন্য একটা স্কুলে গিয়ে অন্যের ব্যাচ ধারণ করে সেখানে চুরি করে হলেও সে সাংস্কৃতিক প্রতিযোগিতায় 3-3টে জায়গায় সে প্রথম হয়েছে। এই সংস্কৃতির মানুষদের সাথে মিশে মিশে সে কোনো না কোনো জায়গায় স্টেপ বাই স্টেপ মানুষের সাথে পরিচিতি বাড়ছে, ভালো ভালো জায়গাতে তিনি যাচ্ছেন। এখন যে জায়গাটায় আছে সেই জায়গাটি আপনাদেরকে কতটুকু স্যাটিসফাইড করতে পারবে জানি না, কিন্তু উনি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেটা নিঃসন্দেহে অনেক বেশি অবাক করার মতো। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06 আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 লোটন খন্দকারের জীবনের গল্প। আমরা ফিরে এসে বাকি গল্পে তার কাছ থেকে শুনবো যে তার জীবনের যে উত্থান পতন এবং তার জীবনের যে বাঘগুলো রয়েছে সেগুলো কেমন, আর তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে হবে। আর আজকের জীবনের গল্পের যে লেসন, সেই লেসনটা কিন্তু পেতে হলে একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। কাল রাত 11:20 শুরু হচ্ছে আমাদের নতুন অনুষ্ঠান ডর। ইতিমধ্যে বেশ কয়েকটি এপিসোড গিয়েছে এবং আপনাদের কাছ থেকে অদ্ভুত সাড়া পেয়েছি। আশা করছি আগামীকাল রাত 11:20 আর জেকি ব্রিয়া অর্থাৎ আমার নতুন অনুষ্ঠান ডর শুনতে আপনার মিস হবে না। ইনফ্যাক্ট আমরা ফিরে আসছি ঠিক রাত 12:06।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। এবং আজকে জীবনের গল্প এখানে বলছে লোটন খন্দকার। লোটন খন্দকারের জীবনের গল্পে আবারও ফিরতে চাই এবং একই সাথে আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আপনার জীবনের গল্প আমাদের এখানে এসে বলতে চান, আমাদেরকে ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলতে হবে, যে কথাগুলো এখানে ফোনে রেকর্ড করা হবে। আমাদের ফোন নাম্বার হচ্ছে দুটি, আগে সেই পুরনো ফোন নাম্বারটিও রয়েছে 9115668। আমি আবারও বলছি 9115668। এবং নতুন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোনে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শুনে ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আরেকটি বিষয় প্রিয় শ্রোতা, আপনি চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন আমাদের এই বন্ধুটির সাথে যোগাযোগ করবার জন্য। এবং একই সাথে আমি বলতে চাই যে ইয়াং জেনারেশনে যারা রয়েছেন, যারা বেকার সমস্যায় ভুগছেন এবং যারা বিভিন্ন রকমের প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে সময় পার করছেন, জীবনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে ভয় যারা পান, তাদের জন্য আজকের এই জীবনের গল্প অসাধারণ একটি গল্প। আমার মনে হয় আজকের জীবনের গল্পটি অনেকের জন্যই অনেক বড় একটা পাথেয় হবে সুন্দরভাবে চলার জন্য। আমরা সেই জায়গাটিতে আবারও ফিরতে চাই। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন না এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। লোটন ভাই, আমরা যে জায়গাটিতে ছিলাম যে আপনি আপনার সেই রাজবাড়ির কথা বলছিলেন যেখানে এসে আপনি ট্রেনিং সেন্টার খুলেছিলেন, তারপর
আমি নাদেরের কাছে হোপ পেলাম যে আমাকে মাস্টার্স করতে হবে এবং এই মাস্টার্স করার জন্য আমি কিভাবে করব যখন টেনশন করছে, ঠিক সেই মুহূর্তে আমার মেজদুল্লাহ ভাই আবু আনসার বিশ্বাস খুলনায় গেল এবং আমি চলে আসলাম রাজবাড়ি বাংশাতে। বাংশায় এসে এক্স কম্পিউটার একাডেমি নাম দিলাম, নাম দিয়ে সেখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করলাম। প্রথম একটা পিসি কিনলাম কলাবাগান থেকে, দিলভাই সহ এসে আজও মনে পড়ে 57,000-58,000 টাকা দিয়ে একটা 2386 মেশিন কিনলাম সেই সময়।
দাঁড়া দাঁড়া, আমার শুনতে খুব ভালো লাগছে, আপনি তো মেশিনটা সম্পর্কে বলবেন আমাদেরকে, 58,000 টাকা দিয়ে কিনেছেন এটা
386 মেশিন?
এটা কাজ কি ছিল?
এটা
10 সিস্টেমে চলতো,
10 চলতো, হ্যাঁ 10.2 GB হার্ড ডিস্ক ছিল, 4 GB RAM ছিল, হ্যাঁ 4 GB না সরি
4 GB RAM তো প্রতিদিন ওঠে না,
4 GB না, এটা হচ্ছে 4 MB মেগাবাইট,
58,000 টাকা তুলনায় প্রায় 2,00,000 টাকা বেশি।
তো সেই পিসিটা চালু করলাম, একটা প্রিন্টার নিলাম, নিয়ে ব্যাস কম্পিউটার সেন্টার চালু করলাম। দারুণ চলতেছে, প্রচুর স্টুডেন্ট আমার ক্লাস করার জন্য স্টুডেন্ট লাইন দিয়ে থাকে। আমি চলে যাই কলেজে, কলেজে যে আমার নিজের ক্লাস শেষ করে তারপরে ট্রেনিং সেন্টারে আসি। তো এখানে একটা ছেলে ছেলেটা পেপার দিত, হ্যাঁ আমার ওইখানে তো পেপার দিয়ে দাঁড়ায় থাকতো, পেপার দিয়ে দাঁড়ায় থাকতো। তা আমি কয়েকদিন ফলো করছি, আমি বললাম এইখানে শুধু কি নাম তোমার? আমার নাম জাহিদ। কি করো? পেপার দাও। আমি পেপারও দিই পড়াশোনাও করি। তুমি তাই নাকি? ও বললো কি যে আমার যখন আমি মার্কেটে ছিলাম তখন আমার আব্বা আমার মার সাথে চলে গেছে, আমি জন্মের পরে কোনোদিন বাবারে দেখি নাই। আমি বললাম তাই? আমি বললাম তুমি যে প্রতিদিন দাঁড়ায় থাকো, তোমার কি কম্পিউটার মিটার দেখতে ভালো লাগে, শিখতে ভালো লাগে? বললো আমার তো খুব শখ এটা শিখার, কিন্তু এটা শিখার মতো টাকা আমি কই পাবো? ঠিক তখন আমার মনে পড়ে যায় আমার সেই খুলনার কথা, যখন আমি চিন্তা করতাম যে আমি কম্পিউটার শিখে টাকা কই পাবো, কে আমার এই টাকাটা দিবে? আমি যখন এই কম্পিউটারের OP1 এগুলো ফিল আপ করতাম কৃষ্টি কম্পিউটার, তখন চিন্তা করতাম ইস আমি যদি কম্পিউটার চালাতে পারতাম, যদি শিখতে পারতাম। ঠিক এত বছর পরে 88-97 এই সময় এসে আমার মধ্যে আমাকে দেখলাম ওর মধ্যে। আমি তোর বললাম তুমি এখন আমার ভিতর ঢোকো, এখানে বসো, আমি তোমার ফ্রি কম্পিউটার শিখাবো এবং আমার এখানে তুমি তোমার থাকতে হবে।
বাহ,
ও খুশিতে বললো কি আমার একটু কাজ আছে, করে চলে গেল। আমি দেখাচ্ছি চলে গেল কেন, ঠিক আধা ঘন্টা পরে মারে নিয়ে চলে আসছে। ওর মা এসে হাউমাউ করে কান্দতেছে, আমি বললাম আপনি কান্নাকাটি কেন করেন? বললো যে আপনি যে আমার ছেলেটা একটা সুযোগ দিচ্ছেন হ্যাঁ এটার জন্য, আমি বললাম জাহিদ তুমি এখানে কাজ করো আমার এখানে থাকো। এই জাহিদকে আমি রাখলাম আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, তাকে কম্পিউটার সব শিখাইলাম, সে পরীক্ষাও দিল, ম্যাট্রিক পাসও করলো, আমার এদিকে মাস্টার্স কমপ্লিট হয়ে গেল। এখন আমি তো আর বাসায় থাকবো না, তাদের সাথে যোগাযোগ আছে, আমি সবকিছু জাহিদদের দিয়ে ওই প্রতিষ্ঠানে যা ছিল দুলাবারে ডাইকে এনে সবরে বুঝাই দিলাম, বুঝাই বললাম এগুলা তোমার, তুমি এগুলো চালাবা, আমি ঢাকায় চলে যাচ্ছি, আমি তোমাকে নক করবো কখন তোমার ঢাকা আসতে হবে। ও শুনে বললো ঠিক আছে। এদিকে দুলাবারে ডাকে নিয়ে আসলাম, এসে বললাম যে জাহিদ থাকবে, জাহিদ সব চালাবে, কোনো সমস্যা নাই, ও তো একদিন শিখছে সবকিছু, কন্ট্যাক্ট করতে পারে, কম্পিউটার কম্পোজ টম্পোজ করতে পারে, প্রিন্ট ট্রিন্ট করতে পারে, সমস্যা নাই, প্রতিষ্ঠান চলবে, আপনি টেনশন করার কোনো কারণ নাই। আমি চলে গেলে আমাকে আর পানসায় থাকা যাবে না, আমার অলরেডি মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে, এখন ঢাকায় যে আমাকে এস্টাবলিশ হইতে হবে, নিজের পায়ে দাঁড়াইতে হবে, জীবনে কিছু করতে হবে। তবে দুলাবাই আপনার ঋণ আমি কোনোদিন ভুলবো না, আমার বন্ধু বললাম কোনোদিন ভুলবো না, হ্যাঁ আমার জন্য দোয়া করেন, আমার মারেও বললাম আব্বারেও বললাম সবাই এই সেম কথা বলে আমি নাদের ভাইয়ের উদ্দেশ্যে ঢাকায় আসলাম। ঢাকায় এসে অবভিয়াসলি আমার ছোট বোন মানে আমার ইমিডিয়েট বড় রুবা সুবান বাগ ওর বাসায় উঠলাম। এখন ঢাকা শহরে আমি একা, আমার বোন আছে, বোনের বাসায় থাকি, যৌথ ফ্যামিলি, অনেক সমস্যা। তারপরেও ঢাকায় থেকে গেলাম, কিছুদিন ঘোরাঘুরি করলাম, কম্পিউটার জানি, হার্ডওয়্যারের কাজ জানি, টাইপ টেপ জানি, এগুলো জানি, কম্পিউটারের অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে, কিন্তু কোথায় কি করব। ওই যেখান থেকে কম্পিউটার কিনেছিলাম ওদের কাছে গেলাম, নো ওয়ে। বিভিন্ন জায়গায় গেলাম, নো ওয়ে। এখন নাদের ভাইয়ের কাছে যখন আসলাম, নাদের ভাই ততদিনে বিশাল একজন ব্যক্তি হয়ে গেছে, নাদের ভাই ওয়ার্ল্ড ব্যাংকে চলে গেছে, এবং নাদের ভাই গ্লোরিয়াস ভাই ওয়ার্ল্ড ব্যাংকের স্টাফ হয়ে গেছে, সে পিসি বাজার লিমিটেডে নাই। এবং এই যে নাদের ভাই, আমি যখন ডিগ্রি করি তখন যখন ঢাকায় আমার বোনের বাসায় আসছিল, আর যখন আমি মাস্টার্স করে ঢাকায় ফিরলাম, এই যে তিন সাড়ে তিন বছর, এর মধ্যে নাদের ভাই টোটালি ডিফারেন্ট একজন ম্যান, অনেক বড় মানুষ হয়ে গেছে, নিজের যোগ্যতা নিজের অভিজ্ঞতা। কিন্তু নাদের ভাই কোনোভাবে আমার অবহেলা করে নাই, আমি যখন অনেক ব্যস্ত, উনি নিজের ডেভেলপ করতেছে, নিজের সবকিছু করতেছে, হ্যাঁ, তারপরেও উনি ওনার বাইরিশ টাইম, আমার একটু কষ্ট লাগছে নাদের ভাইয়ের প্রতি, আজকে বলি নাদের ভাই আমাকে কিছু অনুষ্ঠান শুনলে আমাকে মাফ করে দেন, যদি আমি কোনোদিন আপনাদের বলি নাই, আপনি আপনার ছোট ভাই মুরাদ্দে নিয়ে আসতে এস্টাবলিশ করলেন, সোহেল রে করলেন, কিন্তু আমার কথা ভুলে গেছিলেন কিনা আমি জানি না। যাই হোক, যখন দেখলাম মুরাদ সোহেল চলে আসছে আমার অবর্তমানে, এবং আমি যখন আসলাম, আসলে ওদের ওই অফিসে আমি আর থাকলাম না ইচ্ছা করি, তখন নাদের ভাই আমার ডেকে বললো, লোটন টিকাটা লিখতে একটা অফিস নিচ্ছি, এখানে তুমি থাকবা এবং এটা আমরা শুরু করবো। টিকাটা লিখতে ফাঁকের মোড়ে একটা অফিস নিল, সেখানে আমাদের নিল, কিন্তু সেখানে কোনো অ্যাক্সেস নাই, কিচ্ছু নাই। আমার কাজ শেখা হচ্ছে নেশা, আমার নিজেদের ডেভেলপ করা নেশা, আমি ঢাকায় আসছি কম্পিউটারে যা জানি তার থেকে 1000 গুণ নিজেরা ডেভেলপ করবো, সেখানে যদি আমার জ্ঞান না বাড়ে সেখানে আমি কি করবো। আমি কি করি, ওইখানে দুপুর বন্ধ থেকে টেকনিক ইন্টারন্যাশনাল চলে আসি, মুরাদ সোহেল একদিকে থাকে, এদিকে রফিক ভাই, উনি হার্ডওয়্যার প্রিন্টার রিপেয়ারিং সফটওয়্যার ডেভেলপমেন্ট টেলিফোন মেকানিক পিএ বিএ এসব কাজ করে, আমি এসে ওখানে বসে থাকি ঘন্টা ঘন্টা বসে থাকি, একদিন দুই দিন তিন দিন চার দিন, ওরা আর কি আমার পাত্তা দেয় না, মুরাদ সোহেল তো দেয়ই না, চিনেই না আমার একটা ভাব। যাই হোক, আমি আমার মতো থাকি, ওরা মতো থাকে, হঠাৎ করে তখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি তো আসছি ঢাকাতে, এদিকে ভালো কিছু করতে পারতেছি না, না কোনো কনফার্ম করতে পারতেছি না, কি করব না করব, চরম একটা টেনশন, কি করি। দুজনে বসে আছি, তো হঠাৎ করে ওই সময় এক ভদ্রলোক রফিকের এখানে ছোট মিনি টেলিফোন সেট নিয়ে আসছে, একেবারে ছোট, যেটা একেবারে কিছু কিছু দেখা যায়, ওই স্পিকার দেখা যায়, ছোট সাইজের, যেটার মধ্যে মেমোরি কার্ড দিয়ে গান শোনা যায়, ওই সাইজের টেলিফোন সেট, ওকে, একদম গোল, ছোট সাইজ, হেডফোন দিয়ে শুনতে হয়, হ্যাঁ, এবং ছোট ডায়াল টোন আছে, এত লুক্রেটিভ, এত সুন্দর দেখতে। তা উনি আগে বলছে কি ভাই এগুলো সেল করতে হবে, তাও রফিক ভাইয়ের বড় ভাই ছিল, সে কিছু মার্কেটিং এর ছেলে গুলো ট্রাই করছে, প্রায় 15 দিন হয়ে গেছে, কেউ একটা বিক্রি করতে পারে না,
মানে চলতে কি হবে, টিনটি,
হ্যাঁ টিনটি,
ওকে।
তো আমি নিজে থেকে গেলাম, যে বললাম কি বস কিছু মনে করেন না, এই সেট গুলো আমার কথা দেন না, আমি তো চেষ্টা করি, কয় তুমি তো আমাদের অফিসের কেউ না, বা তোমার তো তেমন ইয়ে না, এগুলো নিতে গেলে জামানত দেওয়া লাগবে, তাহলে দাম কত করে, 1300 টাকা করে, আমি বেচবো কত, 1500 টাকা বিক্রি করবা, তিন কালারের তিনটা দেন, তো তিন কালারের তিনটা নিতে গেলে মিনিমাম 1500 টাকা ডিপোজিট দিতে হবে। দেখ আমার কাছে 1500 টাকা হইলো, কুড়াই খাচায় আমি 1500 টাকা দিলাম, দিয়ে আমি তিনটা সেট নিলাম, নিয়ে আমি বললাম যে বস একটা জিনিস দরকার, আমার একটা ভালো ব্যাগ দিতে হবে, ব্যাগ, আমাকে ব্যাগটা লাগবে, আমি ব্যাগ ফেরত দিবো, আপনারা চিন্তা করেন না। ব্যাগও দিল, দিল কালি করে, ওখান থেকে 100 টাকা দিয়ে টাই কিনলাম, টাইটা পরা ভিতরে কালি করে ব্যাগটা নিয়ে ব্যাস সোজা সেনা কল্যাণের বিস্তারে উঠে গেলাম, লিফটে একবার বিস্তালায়।
ইয়েস লিসেন দ্য স্টোরি ভেরি কেয়ারফুলি প্রিয় শ্রোতা, হি ইজ আ সেলসম্যান রাইট নাও, এবং সে যে জায়গাটা থেকে জীবনের গল্প বলা শুরু করেছে সেই জায়গাটা থেকে স্ট্রাগল শুরু হয়েছে মাত্র, এবং স্ট্রাগলের স্টেজটা দেখুন সে এখন সেলসম্যান, এবং তাই কিনেছে 100 টাকা দিয়ে জুতাগুলো কালি করেছে নিজ হাতে, ছোট ছোট তিনটা টেলিফোন সেট নিয়ে সে কোন একটা জায়গায় সেলস করতে যাচ্ছে। এই মানুষটা জীবনে আজকে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসে। প্লিজ লিসেন দ্য স্টোরি ভেরি কেয়ারফুলি। ওকে, তারপর
সেনা কালনে ডাইরেক্ট বিস্তারে চলে গেলাম, মানুষ তো একতলা থেকে উপরে ওঠে, আমি চিন্তা করলাম আমাকে একতলা তোলে উঠা যাবে না, লিফটে করে সোজা বিস্তারে উঠলাম, আমার আইকিউ কাজ করলো, এটা আগে বিস্তারে যাই। তারপরে আমি 19 তলা 18 তলা করে সিঁড়ি দিয়ে নামতে নামতে মার্কেটিং করতে করতে নিচে আসি। আমি যদি একতলার থেকে উপরে উঠতে যাই আমার দিন শেষ হয়ে যাবে, কিন্তু লিফটে করে আগে উপরে উঠে গেছি। উপরে যে বিস্তালায় গেলাম, যে সুন্দর সুন্দর অফিস দেখে, ভালো একটা অফিস দেখে ঢুকে গেলাম, ঢুকে রিসেপশনে যাই বললাম যে এরকম আমি একটা কোম্পানি থেকে এসেছি, আমার কাছে বাইরের ভালো কিছু টেলিফোন সেট আছে ডিফারেন্ট ধরনের, আমি একটু আপনার এমডি স্যারে দেখাতে চাই।
ওকে,
তাই নাকি, দেখি তো দেখেন, উনি দেখে খুব খুশি, তাই না স্যার, স্যার দেখেন কি সুন্দর টেলিফোন সেট নিয়ে আসছে। আমি সালাম দিয়ে ঢুকলাম, বললাম স্যার এই সেট গুলো কোরিয়ান সেট, খুব ভালো করে আমি কথা বলতে ওনার টেলিফোন লাইন খুলে আমি লাগাই দিচ্ছি, লাগাই স্যার কানে কথা বলেন, ডায়াল করেন। তো ওনার সাথে দাম দরের কথা আগে আমি তো অলরেডি কানেকশন করে ওনাকে
দিচ্ছি,
উনি ফোন করে বাসায় ফোন করে খুব খুশি, এই কত দাম এটা, আমি বললাম স্যার এটা 2500 টাকা করে, 2500 টাকা বেশি হয়ে যায়, আমি দুটো নিবো, আচ্ছা আপনি এক কাজ করেন 4000 টাকা দিই, হ্যাঁ দুইটা, না বললাম সামনে 4500 টাকা, বলে যাই 4500 টাকা দিল দুইটা, আলহামদুলিল্লাহ কয়ে আমি দুটা সেট বিক্রি করলাম, বিক্রি করে সেট
মারলাম ফার্স্ট জায়গাতেই ক্লিক।
হ্যাঁ, ওকে, যখন নাকি আরেকটা সেট নিচে নামছি একটা অফিসে, তিনটা সেট আমার হাতে, সে অফিসে ঢুকেই প্রথম যে ভদ্রলোকের সাথে দেখা হয়েছে উনি দেখে বেশি কথা বলা লাগে না, সেটা দেখে বুঝতে পেরেছে, তখন থেকে আমার সাথে অনেক বার্গেনিং করে 1800 টাকায় কিনছে।
ওকে,
তা আমি দেখলাম যে আমি ঢাকা শহরে জীবনের প্রথম দিন 1997 সালে আমি 1 ঘন্টার পরিশ্রম করে ইনকাম করছি 2 থেকে 2500 টাকা।
রাইট,
এই যে ইনকামটা আমি করলাম করে আমার মধ্যে একটা বিশাল শক্তি আসলো যে আমার দ্বারা সম্ভব, আই ক্যান ডু এভরিথিং ইনশাল্লাহ, আমি পারবো, এই কনফিডেন্স নিয়ে আমি অফিসে ঢুকছি। ঢুকে রফিকুল বলল, রফিক ভাই বস দেখেন আমি কিন্তু বিক্রি করে ফেলছি, করেছেন কে যা কোন কি আপনার কি, হ্যাঁ যে ভদ্রলোক ইম্পোর্ট করে আছে ওনারও মাথা খারাপ, ভাই পরের দিন 50টা 100টা দিয়ে গেছে। পরে আমি প্ল্যানিং করলাম, প্ল্যানিং করে টেলে রফিকের সাথে তখন থাকলাম, 1 মাস পরে রফিকের সাথে পার্টনারশিপে চলে গেলাম, টেকনিক ইন্টারন্যাশনাল পার্টনার, আমার পার্টনারশিপ অফার করলো 1 মাস পরেই।
ওকে
ওকে, যা ইনকাম হবে 50-50, আমি টেকনিক্যাল কাজগুলো করি, পিসি সেট আপ, পিসি আর নেটওয়ার্কিং, পিসি সার্ভিসিং, এগুলো আমি করি। আমি তখন মনে করেন যে ওই মাসেই কমলাপুরে সদরগঞ্জে চলে আসলাম, আমি নিজে একটা রুম নিয়ে নিলাম, তখন 2500 টাকা ভাড়া এক রুম, আমি একাই থাকি,
নিজেকে রাজা মনে হচ্ছে,
এবং যা ইনকাম করি সঙ্গে সঙ্গে খুলনা পাঠাই দিই আব্বাম্মার কাছে, 80% পাঠাই দিই বাসাতে, আম্মারে বলি আপনার যা কিনা তাই কিনবেন, যা খরচ করে তাই করবেন, আমার কথা হলো ইনকামের টাকা আগে ফ্যামিলি দেব, আমি যা পারি হেল্প করবো, একেবারে ফার্স্ট দিন থেকেই এটা টার্গেট যে আগে খুলনায় পাঠাই, আগে বাবা মামা ভালো থাকবো তারপরে আমি দেখবো।
চমৎকার।
তারপরে হঠাৎ করে টেলিফোনে ফোন আসছে, আমি ধরছি এক মেয়ে, তারপর আমার সাথে কথা হলো, কথা হওয়ার পর মেয়েটার সাথে দেখা করতে বললো, নাম আনোয়ারা খাতুন কোচি, আনোয়ারা খাতুন কোচি ফোন করলো, ফোন করছিল ওর বড় ভাই বুয়েটের লেকচারার, ওদের বাসায় একটা কম্পিউটারের প্রবলেমের বিষয়ে, তো সেখান থেকে কথা হলো, কথা হওয়ার পর আমার সাথে ওবার ফোনে প্রেম হয়ে গেল, প্রেম হওয়ার পরে দেখা করতে বলা হলো সংসদ ভবনে পহেলা রমজানের দিন, দেখা করতে গেলাম, দেখা হওয়ার পরে অনেকদিন কথা হয়েছে কিন্তু দেখা হয়নি, ওই দিনই প্রথম দেখা, আবার যে কালারের শার্ট প্যান্ট পরার কথা ছিল সেটা আমি পরি নাই, আর ও যা যা পরে তাইতে পড়ছে দাঁড়ায় আছে, পরে আমি 2-3টা রাউন্ড দিলাম, সত্যি কথা বলতে কি ও প্রথম দিন আমাকে দেখে পছন্দ করে নাই এবং আমারও ওকে দেখে পছন্দ হয়নি, কিন্তু আমি এক প্রকার চিটিং করে চলে যাচ্ছিলাম, টাকা দেখা করবো না, হয়তো চলে গেছিলাম রিক্সা নিয়ে, ঠিক সোবান বাগ মধ্যে যাওয়ার মনে করলাম আমি কেন চলে যাচ্ছি, মেয়েটা আমার জন্য দাঁড়ায় আছে, আমি তো ধোকা দিচ্ছি, এই মেয়েটা আমার সাথে 1 মাস কথা বলছে, প্রেম করছে, আজকে ওরে আমি ধোকা দিয়ে চলে যাবো, কথা আসেনি, ওর রজনীগন্ধা ফুল নিয়ে আসছে, মেয়েটা আমাকে খুঁজতেছে আর আমি ওকে চিনলাম জানলাম, ওরা চিনতে পারলো না, এ হচ্ছে আমি সে চিটিং করবো জীবনের প্রথমেই, এদিকে করা উচিত, এই জিনিসটা আমার মধ্যে যখন কাজ করলো আমি সেবা এসে ঘুরাও, আশিস বিশ্বাস করবেন না, আমার ওই দিনে আমার 100% নিয়ত ছিল আমি হয়তো ওর সাথে দেখা হবে না, কথা হবে না, আমি আমার মধ্যে চলে যাবো, ও খুঁজে আমার আর পাবে না, তখন তোর মোবাইল ছিল না, আর তখন মোবাইল কেনাও হয় না ওই সময়টায়, এর মধ্যে মেয়েটার সাথে দেখা হলো, আমি চলে ঘুরলাম, ঘুরে ওরা যাবেন আপনি কোচি, বললো হ্যাঁ, আপনি লোটন, আমি কি হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগে এখান থেকে ঘুরছিলেন, সেটা পরে বলবো, চলেন। পরে নিয়ে গেলাম, নিয়ে আমরা দুজন শ্মশানভবনে বসলাম, সারাদিন কথাবার্তা হলো। এই কথা বলতে যে আমি তার কাছে সামনাসামনি যে কথাগুলো বলতাম, তার কাছে সামনাসামনি কথা বলে এত বেশি ইমপ্রেস হলাম আমি, তাকে এখন মনে হচ্ছে সে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা। তার আচরণ, তার কথাবার্তা, তার বিহেভিয়ার, এটা আমার কাছে মনে হলো তার চেয়ে আর কেউ সুন্দর হতে পারে না পৃথিবীতে। এবং আমার সাথে তার মিশার পরে আমার যে আচরণ দেখে সে মনে করছে যে আমি রাজপুত্র। এই যে দুজনের মধ্যে যে ফার্স্ট লুকে বলে না প্রথম দেখায় প্রথম লাভ, এটা হয়নি আমাদের মধ্যে। আমাদের হয়েছে কথা বলার পরে লাভ। আমার মনে পড়ে দিনটা আজও, তখন পয়লা রমজান, সারাদিন শ্মশানভবনে বসা, সারাদিন যে কিভাবে কেটে গেল এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন যে আজান দিচ্ছে, হয়তো রোজা ছিলাম না, মনে পড়ে ডেট হবে প্রথম দিন, ও ছিল না, কিন্তু সারাদিনই আমরা রোজা। অর্থাৎ ওই যে দশটার সময় দেখা হয়েছে, ইফতারি পর্যন্ত কোনো কিছু খাওয়ার নিয়ত নাই দুজনের, কোনো খাবারও খেতে পারবো না, ঠিক ইফতারের সময় আমরা ইফতারি করলাম শ্মশানভবনে বসে। সেরকম মজার একটা ইফতারি, ইফতারি করে ওদের বাসা ছিল কল্যাণপুর, নামাই দিয়ে আমি চলে আসলাম। এই যে ওই দিনকে ওর সাথে আমার এই সারাটা দিন কাটার পরে আমার ওর প্রতি আকর্ষণ, ফিলিংস এত বেশি হয়ে গেল যেটা বলার মতো না। আর ও ফোন করতো অফিসে, কথা হইতো, আর আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, আমি চিন্তা করতাম কিভাবে কি করবো। হ্যাঁ, তো বাই দিস টাইম আমার যে উঠতি বিজনেসের যে ডেভেলপ হচ্ছে আমি বুঝতে পারতেছি। তখন আমি সেনা কল্যাণে আমাদের নিরলা ভবনের নিচতলায় একটা আলাদা অফিস নিয়ে নিলাম। রফিকভাই বললো, রতন জন্মেছে তো হচ্ছে কম্পিউটার লাইনে, তুমি ভালো করতেছো, তুমি একা একাই করো। হ্যাঁ, তো আমি দেখলাম উনি মনে মনে চাচ্ছে না যে আমরা একসঙ্গে করি। তখন আমি নিচতলায় জাহাঙ্গীর ভাইয়ের সাথে, উনি ট্রাভেল এজেন্সি, আমি বাইনারি কম্পিউটার নাম দিয়ে একটা প্রতিষ্ঠান করলাম।
ওকে, কত সালে? 99 সালে। আচ্ছা, 1999।
হ্যাঁ, আমি করলাম, করে একটা পোর্শন জাহাঙ্গীর ভাই চালায়, একটা পোর্শন আমি চালাই। তো ওই সময় আমি খুব ফ্রাস্ট্রেশনে পড়ে গেলাম। আমার প্রথম মোবাইল কিনলাম, আমার মনে পড়ে 99-এ। হ্যাঁ, তখন মোবাইল কিনার সামর্থ্য হলো আমার, মোবাইল কেনার পরে আমার বিজনেস অনেক বাড়লো। হ্যাঁ, কিন্তু তখন আমার প্রেমিকা কোচির বড় ভাই বুয়েটের লেখে সুইজারল্যান্ডে চলে যাচ্ছে পিএইচডি করতে উইথ ফ্যামিলি। এখন হঠাৎ করে ওয়াইসে আমার বলতেছে, দেখো বাংলাদেশ ব্যাংকের একটা অফিসারের সাথে আমার বিয়ে ঠিক আছে, আংটি পড়াইছে, তুমি কি করবার জানি না, ইমিডিয়েট বিয়ে করতে হবে। তো এখন আমি তো মহা টেনশনে পড়ে গেলাম যে আমি এখন বিয়ে করবো, আমি জীবনে বসাইতে পারলাম না, এটা সম্ভব? আমার এই টেনশনে আমার কাজ কর্ম ব্যবসা মানুষ সব মাথায় উঠছে, কিছুই করতে পারি না। এই টেনশন করতে টেনশন করতেছি, হঠাৎ করে রাগ করে ওরে না জানে সিলেট চলে গেলাম। সিলেট যায় যোগাযোগ বিচ্ছিন্ন, ও প্রতিদিন আমার মেসেজ আসে রুম তালা মারা, কি করবো, টেনশন কি। সিলেট যায় তখন একটা ব্যবসা শুরু করছিলাম কম্পিউটার লাইনেরই, আরো কিছু গার্মেন্টস আইটেমের, দেখি কি করা যায়। সিলেট তখন থাকা হয়েছিল, পালিয়ে যাওয়া ঠিক না, আমি ছিলাম যে পরিবেশটা হালকা করার জন্য, যে কিছুদিন পরিবেশটা হালকা করে দেখি না। হ্যাঁ, মাঝে মাঝে গেলাম, সিলেটে থাকলাম, হ্যাঁ পরিবেশটা হালকা হয় কিনা। কিন্তু প্রত্যেক দিন আমার মেসেজ আসে, বিভিন্ন সব জিনিসপত্র আসেই, প্রতিদিন তালা দেখে আর 2 ঘন্টা নাকি দাঁড়ায় থাকে। 22 দিনের দিন আমি যখন ফিরছি দেখি ও দাঁড়ায় আছে।
মাই গড,
আমি বললাম তুমি আমি প্রতিদিন আসি এবং কোন দিন তুমি আসবা সেটার জন্য। এটা দেখার পরে আমার এত কষ্ট লাগলো যে আমি মেয়েটাকে এত কষ্ট দিচ্ছি, এত কষ্ট দিতে পারলাম। তখন আমাদের সব কনফিউশন দূর হয়ে গেল যে কোনো বললে আমি তাকে বিয়ে করবো। ঠিক তার 2 দিন পরে পহেলা বৈশাখ। হ্যাঁ, পহেলা বৈশাখের সকালবেলা আমার তখন রুমটা একা একা থাকি, ইনকাম তো ভালোই করি। তো ওইখানে আমার এক কলিগ ছিল জুনিয়ার, আমার মার্কেটিং এ কাজ করতো, শরফুদ্দিন ওর নাম। সেই শরফুদ্দিন না আমার ওই রুমে থাকতো ফ্রি, তো বন্ধের দিন বাড়ি চলে যেত। পহেলা বৈশাখ সকালবেলা শরফুদ্দিন কি করছে, বাড়ি চলে যাচ্ছে, কিন্তু ব্যাক হয়ে গেছে। এর মধ্যে শরফুদ্দিনও চলে গেছে, তার আধা ঘন্টা পরে আমার লাভার চলে আসছে রুমে, আগে দরজা নক করতেছিলাম, তুমি এত সকালবেলা পয়লা বৈশাখের দিন, বলো তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে, আজকে এখন এক্ষুনি বিয়ে করতে হবে, যদি এই মুহূর্তে বিয়ে না করো কালকে আমাকে বিয়ে দিয়ে দিবে, তো এখন তুমি কি করো বলো। আমি বললাম কি বলো, এটা আজকে বন্ধের দিন, আর তখন তো এটিএম কার্ডও ছিল না, আমার কাছে কোনো টাকা নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 2 দিন বন্ধ পড়ছে, তখন হলিডে পড়ছে,
কাজই আছে কিনা কোনো ঠিক
নাই, অফিস বন্ধ, আমার কোনো প্রিপারেশন নাই, আমি খুলনাতে বাড়িতে টাকা পাঠিয়ে দিছি, এখন তুমি আজকে এই মুহূর্তে আমাকে বলতেছো বিয়ে করতে, আমি কিভাবে বিয়ে করবো, বলে কিছু জানি না, আমার অবস্থা খুবই খারাপ, বিকজ আমার ফ্যামিলি অলরেডি ফাইনালাইজ করে ফেলছে, ভাইয়া সুইজারল্যান্ড চলে যাচ্ছে, আমাকেও সুইজারল্যান্ড নিয়ে যাবে, সব ঠিকঠাক করতেছে এবং আমাকে বিয়ে দিয়ে দিবে। তো এর মধ্যে শরফুদ্দিন আসছে, আসে বলতে বস আমার ব্যাগটা দিয়ে গেলাম, আমাকে ব্যাগ পরে আমি মরে যাচ্ছি, আমি কি করবো, কল কি করবেন, আমরা আমাকে আমি বিয়ে করতে পারে অবশ্যই বিয়ে করবেন, আমি না শুনেই কি কয় আজকেই করেন এক্ষুনি করেন, আমাকে ব্যাপারটা আমি দেখবো। বললাম কি বলে পাগলের মতো, বস কোনো টেনশন নাই আপনি বিয়ে করবেন সব ব্যবস্থা আমার। আমি ওর কথা বলে হাসবো না কাঁদবো না কি করবো কি করতো বিমূর হয়ে গেছি। যাই হোক ওর কথাতে শুনেই আমি বললাম তুই এখানে বয় নিচতলায় দেখি মুরাদ থাকে, যাই বললাম মুরাদ কি করিস, বলে এই তো বন্ধের দিন টাকা কত আছে, চান আমাকে যত টাকা আছে সব দে। ও হাতায় হুতায় 2500 না 3000 টাকা পাইলো, পয়লা বলছে টাকা দিয়ে কি করবি ডেট আছে নাকি, আমাকে ডেট না বেটা বিয়ে করবো, বলিস কি আমি হ্যাঁ যা যা সব নিয়ে যা। পরে মুরাদ শরফুদ্দিন আমি কাজী অফিসে যেয়ে খিলগা বিয়ে করলাম। এখন বিয়ে তো হয়ে গেল, আমি ডাকবো কোথায়, মেসেজ তো রাখা সম্ভব না। এটা আমার লাইফে আমি জীবনে কোনদিন ভুলবো না এই ঘটনাটা। আমি শত জীবনে আল্লাহ তালা অনেক সুযোগ দিচ্ছে অনেক অনেক জায়গায় যাওয়ার অনেক পরিবেশে যাওয়ার, কিন্তু আমার এই বিয়ে হওয়ার পরপরই শরফুদ্দিন বলল বস আমার বাড়ি চলেন গাজীপুরে গ্রামে, আপনাদেরকে আপনার আমার বাড়ি নিয়ে যাবো।
একটু জাস্ট মাইন্ড রিকল করার জন্য শরফুদ্দিন মূলত কে ছিলেন আপনার?
আচ্ছা শরফুদ্দিন হচ্ছে আমার প্রতিষ্ঠানে মার্কেটিং এর কাজ করতো কমিশন বেস।
একটু যদি ধারণা দিতেন যে প্রতিষ্ঠানটা আপনি শুরু করলেন বাইনারি, কত টাকা ইনভেস্ট করেছিলেন সেই সময়টাতে নিজের তো অর্জন করা টাকা?
আসলে যে আমি যখন বাইনারিটা করি তখন আমার বিজনেসটার মধ্যে আমার পুঁজির থেকে বেশি হয়ে গেছে আমার গুডউইল এবং আমার এক্সপিরিয়েন্স। আমাকে বিভিন্ন কর্পোরেট বিভিন্ন অফিসে আমাকে ভালো মতো চিনে, লটন ভাই আসলে এই অফিসে 10,000 টাকার মাল লাগবে আমার আগে 10,000 টাকা দিয়ে দিবে,
মানে বাকিতে এগুলো নিতে না কালেক্ট করতে।
এবং দেখা যাচ্ছে যে আমার যে প্রতিষ্ঠানটা আমি করছি সেখানে আমার ডিসপ্লে প্রোডাক্ট রাখার দরকার থাকতো না,
মানে শুধু রাখার দরকার চলতো।
হ্যাঁ কারণ কি আমি একটা কোম্পানিকে অর্ডার করতাম, সে কোম্পানি আমাকে কোটেশন দিতে এই মাল লাগবে, মালগুলো আমি পার্চু করে নিয়ে কোম্পানিকে দিয়ে বিলটা নিয়ে আসতাম। অর্থাৎ এই যে সার্ভিসিং যে সেকশন আমার ছিল, আমার তখন যে বড় বড় কর্পোরেট অফিস গুলাতে আমি বাই নেমে কাজ করতাম, তারা আমার যোগ্যতা আমার বিহেভিয়ার আমার আচরণ আমার সার্ভিস দেখে তারা আমাকে বিলিভ করতো ব্লাইন্ডলি।
ওকে তারপরে যদি একটু আমাদের জানার জন্য বলি আপনি কত টাকা পুঁজি করে?
আমার মনে হয় আমি যখন রবিবারের মধ্যে চলে আসছি এবং আমি সদরগঞ্জে থাকি বাড়িতেও টাকা পাঠাই, খুব বেশি টাকা আমার হাতে ছিল না তখন, বোধ হয় 15-20 হাজার টাকা হতে পারে।
15-20 হাজার টাকা দিয়ে কত সালে এটা?
এটা 98 শেষের দিকে,
98 এর শেষের দিকে 15-20 হাজার টাকা পুঁজি করে এবং সাথে হচ্ছে নিজের গুডউইল, এটা পুঁজি করে শুরু হয়েছিল বাইনারি কম্পিউটার, যে কম্পিউটারটা আপনারা হয়তো ইদানিং অনেকেই চিনবেন, কিন্তু আমরা গল্পে সিরিয়ালি ব্যাপারগুলো আনতে চাই। ঠিক আছে তারপরে শরফুদ্দিনের প্রসঙ্গে আসি।
তারপরে শরফুদ্দিন বলল যে আমার বাসায় চলেন। পরে আমি শরফুদ্দিনের বললাম আমি গাজীপুরে তোমার বাসায় কোথায়, চলেন তো বস। চলে গেলাম ওর সঙ্গে, ওর বাড়িতে গেলাম, উফ কি অসাধারণ একটা বাড়ি, না আছে কারেন্ট, না আছে ঘরে বসার জায়গা, না আছে তার সুন্দর একটা বিছানা, না আছে তার সুন্দর একটা প্লেট, কিন্তু তার ওয়াইফ এবং বাচ্চার যে আতিথেয়তা, আমাদের যে রিসেপশন, সে তিনটা দিন নদীর পাড়ে বাড়ি, আমার জীবনের হানিমুন যে হয়েছে, 5-star হোটেলে থাকলে এত আনন্দ আমি পাইতাম না, যত আনন্দ যত আতিথেয়তা আমি শরফুদ্দিন বাড়িতে পাইছি। তার ওয়াইফ একটা বাসনে মুড়ি দিচ্ছে, সেটাকে কতবার বাসনটা মেজে কি যত্ন সহকারে আমাকে প্রেজেন্টেশন করতেছে, আমি যেখানে বসবো হোক সেটা তার মাটির ঘর, সেখানে তাড়াতাড়ি মুছে দিয়ে একটা কাপড় বিছাই দিয়ে একটা পীড়া দিয়ে সুন্দর করে বসায় বলছে এখানে বসেন এখানে খান। এই যে মনের থেকে রেসপেক্ট এবং মনের থেকে যে একটা ভালোবাসা এবং একটা অতিথিকে যে আপ্যায়ন করা, যে হসপিটালিটি, এটা আমি আমার জীবনে কখনো পাই নাই, ওটা আমি সারা জীবন মনে রাখবো।
এখানেই বাঙালি নারীর সৌন্দর্য। প্রিয় শ্রোতা আমরা এই অদ্ভুত সুন্দর একটা মোমেন্টে একটা ছোট্ট বিরতি নিতে চাই, আমরা মাত্র 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো লোটন খন্দকারের জীবনের গল্পে। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং শুনছেন অবশ্যই আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আর আমার আজকের এই অতিথিকে যদি আপনি দেখতে চান, কিছু বলার থাকে, কন্ট্যাক্ট করতে চান, তার সঙ্গে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। এবং একই সাথে আবারও মনে করিয়ে দিচ্ছি আগামীকাল রাত 11:20 শুরু হচ্ছে ডর, এবং ডর যারা ইতিমধ্যে পছন্দ করতে শুরু করেছেন এবং যারা শোনেননি তাদের সবাইকে আমন্ত্রণ জানাবো আগামীকাল রাত 11:20 আমার আরো একটি নতুন অনুষ্ঠান, আমার অদ্ভুত সুন্দর একটা কাজের জায়গা, আশা করছি আপনারা এই অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 11:20 ফিরে আসছি ঠিক 4 মিনিট পর
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোসাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল ক্লোজ আপ
হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
প্রিয় শ্রোতা 4 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 নিয়ে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল খালিদ এবং লোবান এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 ফিরতে চাই আবারও আমার অতিথি যিনি রয়েছেন রতন খন্দকারের কাছে আর সেই ফাঁকে আরেকবার বলছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668 আরো একবার বলি 9115668 এবং আরেকটি ফোন নাম্বার রয়েছে 09613892892 আরো একবার বলছি 09613892892 এখানে ফোন করার পরে অবশ্যই আপনি নির্দেশনাগুলো অনুসরণ করবেন এবং আপনার কথাগুলো রেকর্ড করবেন ফেসবুকে চলে আসুন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন ওকে ফিরে যাচ্ছি অতিথির কাছে তো হ্যাঁ লোটন ভাই যেটা বলছিলেন আপনি যে প্রচন্ড রকম আতিথিয়তা পাচ্ছিলেন আপনার বন্ধুর বাড়িতে
এক্সেলেন্ট আমি পয়লা বৈশাখ ছিল ওই দিন আমার বিয়ের দিন এবং পয়লা বৈশাখে সাধারণত প্রত্যেকটা গ্রামে গঞ্জে পয়লা বৈশাখে মেলা হয় হ্যাঁ বিকেলবেলা মেলায় গেলাম মেলা থেকে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া গেল অনেক কিছু কিনলাম সবচেয়ে বড় কথা চাঁদনি রাত নদীর পাড়ে বাসা এত চমৎকার একটা পরিবেশ আমার লাইফে এত চমৎকার আমার কোনো কিছুতে লাগে না এত আনন্দদায়ক তিনটা দিন মুহূর্তে কেটে গেল যাই খেয়েছি যেটাই খেয়েছি অমৃত মনে হয়েছে যাই হোক শরফুদ্দিন সহ আমরা সহ 3 দিন পরে ফিরে আসলাম ভাবি এখন কি করব ওকে কোথায় রাখবো এর মধ্যে ঢাকায় এসে ফোন করলো বাসায় ফোন করে ভাইয়াকে বলল যে আমি বিয়ে করে ফেলছি তড়িৎ গতিতে ওর আব্বা আম্মা খুলনা থেকে ওদের বাড়ি মজার ব্যাপার হচ্ছে আমি খুলনার ছেলে ও খুলনার মেয়ে আমরা কেউ জানতাম না তখন জানলাম সে খুলনার
ওকে
যাই হোক বিয়ে শাদি করার পরে আমার শ্বশুর সে আসলো আমার মেসে এসে আমাকে বললো দেখো বাবা আমি স্কুল টিচার আমি সারা জীবন শিক্ষকতা করছি আমার 8টা মেয়ে 2টা ছেলে আমি বিশাল একটা পরিবারের মাথা আমার এই মেয়েটা সবার ছোট এবং সবার আদরের আমার মেয়েটা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এটা আমি চাই তার ইমিডিয়েট বড় বোনটা কলেজের প্রফেসর ডান ইজ ডান আমার যদি মনে পড়ে আমার শ্বশুরের কথাটা ডান ইজ ডান যা হয়েছে হয়েছে বাট তোমার কাছে একটা অনুরোধ তোমরা সুখে দুঃখে যেখানে যাই থাকো দুজন সিরিয়াস মাইন্ডেড থাকবা আর আমার মেয়েটা যেন সর্বোচ্চ শিক্ষায় সুশিক্ষিত হয় সেই চেষ্টা তুমি করবা তোমার জীবনে যে কোনো অন্তরায় যে কোনো প্রতিকূলতায় যে কোনো সমস্যায় যে কোনো বাস্তবতা ওর শিক্ষাটাকে তোমার অনেক কাজে লাগবে তোমাদের সংসারের জন্য কাজে লাগবে আমি ওনাকে কথা দিলাম আমি চাইবো যে আমার স্ত্রী উচ্চ শিক্ষা শিক্ষিত হোক এবং এটার জন্য আমার জীবনে যা করণীয় আমি তাই করবো পরে আমার আব্বা বাবা আম্মা অনেক কষ্ট পেলো পরে আমি ওর ভাইকে জানানো হলো ওর ভাই বিএড টিচার তখন লেকচারার এবং ওর ভাই খুবই হাই কোয়ালিটি এডুকেটেড পার্সন তো যাই হোক ওর ভাইয়ের সাথে দেখা হলো ওর ভাই বললো যে ডান ইজ ডান তবে লেখাপড়া করতে হবে এটাই সত্য তো যাই হোক আমরা খুলনা চলে গেলাম যে আমার আব্বা আম্মার সাথে দেখা করালাম আমার আব্বা খুব পছন্দ করলো ওকে এবং আব্বা আম্মা সবচেয়ে খুশি হলো যখন ওর ফ্যামিলিকে পাইলো যখন ওদের আসলো এবং আমরা গেলাম তখন দুই ফ্যামিলির মধ্যে ফুললি স্যাটিসফাই যে না তারা যেটা করছে বেটার করছে তারা সবাই হ্যাপি হলো হ্যাঁ আমাদের আনুষ্ঠানিকতা হইলো আর কি খুলনাতে ছোটখাটো আকারে আমরা আবার এই যে সংসার শুরু করলাম আমার তখন টেনশনটা বেড়ে গেল আমার এখন বার্ডেন হয়েছে আর্ন বাড়াইতে হবে ক্রিয়েটিভ কিছু করতে হবে নিজেকে আরো বড় করতে হবে আমার ওয়াইফ তখন জগন্নাথে ভর্তি হয়ে গেল মাস্টার্সে ওর ভাইয়া চলে যাবে সুইজারল্যান্ড ওর ভাইয়ার যে বাসাটা ছিল ওই বাসাটা এক প্রকার আমাদের ডোনেট করে গেল হ্যাঁ ওই বাসাতে থাকতেই আমার ওয়াইফ প্রথমেই টিউশন শুরু করলো এবং সে 15 দিনের মধ্যে ওইখানে একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি জোগাড় করেছিল নিজে নিজেই
ওকে
সে বললো যে দেখো আমি কোনো অবস্থাতেই তোমাকে বার্ডেনে রাখবো না আমি কোনো অবস্থাতেই তোমার উপর আমার বোঝা রাখবো না আমি চাইবো আমি একটা স্বাবলম্বী মেয়ে, আমি একটা কাজ করব, চাকরি করব, লেখাপড়া করব, উইথ সংসারটাকে দুজন মিলে মেনটেন করব। আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে যে আমি তো কোনো ভুল করলাম না, ওর প্রত্যেকটা জিনিসই সম্মোহনের মতো, প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে, আমার সব কিছু ভালো লাগে। তারপরে আমি চিন্তা করলাম দেখো মতিঝিল থেকে আমার যাতায়াত করতে অনেক সমস্যা হয় কল্যাণপুর থেকে, তা আমরা জাহাঙ্গীর বাইরে বলে মুগদাতে একটা বাসা ঠিক নিলাম, সুন্দর একটা ফ্ল্যাট পেলাম। তারপর আমরা বাসা শুরু করলাম, বাসা সবকিছু হচ্ছে আস্তে আস্তে, আমারও ইনকাম বাড়তেছে, আমারও ক্লায়েন্ট বাড়তেছে, আমারও সার্ভিসও বাড়তেছে। তখন আমি আপ্তা পার্টির সঙ্গে একটা এগ্রিমেন্টে গেলাম নেট টু ফোনের ডিলার হিসেবে, তখন আমি ইন্টারনেট কানেকশন গুলো দিচ্ছি ডায়াল আপ মোডেম দিয়ে। হ্যাঁ, আমি তখন সেটা শুরু করলাম ডায়াল আপ মোডেম এর কাজগুলো। হ্যাঁ, দেখাতে তো আমার ওয়াইফ সে বলতেছে যে আমাদের যে বয়স বুঝছো, এখন যদি আমরা একটা বেবি নেই তাহলে ওকে মানুষের মতো মানুষ করতে পারবো, যদি লেট করি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি বললাম লেখাপড়া হোক, লেখাপড়া সমস্যা হবে না, আমি রেজাল্ট ভালো করব, তখন আমরা একটা বেবি নেওয়ার চিন্তা করলাম। আমার ওয়াইফ প্রেগনেন্ট, সে পরীক্ষা দিল এবং মাস্টার্সে সে খুব ভালো রেজাল্ট করলো।
ওকে,
এবং তার গ্লোরিয়াস রেজাল্ট হলো মাস্টার্সে। আমার শ্বশুর আমার আব্বা সবাই খুব খুশি হলো। তখন আমার বিজনেসটা আরো ব্রড করার জন্য তখন টেনশন কারো সঙ্গে না, কারো সাথে না। তখন আমি দৈনিক সোনার আলো পত্রিকার সম্পাদক রফিক ভাইয়ের সাথে পরিচয় হলো। রফিক ভাইটা 39 নয়া পল্টনে তিনতলা একটা অফিস ছিল, ওই অফিসে আমি কম্পিউটার দিয়েছিলাম, ওনার কাছে টাকা পয়সা পেতাম যাতায়াত। উনি আটকাতে বললো যে লোটন আমি
This track was downloaded from FusionBD.com.
অফিসটা ছেড়ে দিব, আমাকে ছেড়ে দিলে আমাকে দিয়ে দেন। তখন এক একটা ল্যান্ড ফোন 70,000-80,000 টাকা দাম ছিল আমার মনে পড়ে। হ্যাঁ, যাই হোক, রফিক ভাইয়ের অনেক স্যাক্রিফাইস মাইন্ডের কারণে পুরো অফিসটা আমি কিনে নিলাম, বড় আকারে সাইনবোর্ড দিলাম। তখন বেশ 3-4 রুমের আমার একটা এক্সট্রা ক্যাবিনেট হলো, রুম হলো। হ্যাঁ, এবং আমার বিজনেসটা একটা স্টেজে চলে গেল। ঠিক সেই মুহূর্তে আমার বেবিটা, আমার মেয়ে অথৈ খন্দকার পৃথিবীতে আসলো। এবং মজার ব্যাপার হচ্ছে আমার সাথে আমার ওয়াইফের দেখা হয়েছিল প্রথম রমজান, আমার মেয়েও জন্মগ্রহণ করছে প্রথম রমজান।
ওকে,
প্রথম মেয়ে হয়েছে, অত্যন্ত খুশি। তো আমি বাইনারি কম্পিউটারকে সঙ্গে একটা সফটওয়্যার বিজনেস চালু করলাম, বাইনারি সফট। ওই সময় আমার মেয়ে হওয়ার পর পর হঠাৎ করে আফতাব আইডি থেকে ফোন করে বললো যে আপনাকে ডেনিস অ্যাম্বাসিতে যেতে হবে, অ্যাম্বাসিতে এসে দেখা করতে হবে, আমরা আপনাকে রিকমেন্ড করছি। তো আমি দুগো দুগো মনে ডেনিস অ্যাম্বাসিতে গেলাম। সেখানে যে আমি রিসেপশনে কথা বলার পরে আমাকে বললো হ্যাঁ তোমাকে রিকমেন্ড করা হয়েছে, আমার অ্যাম্বাসিতে বাসায় যেতে হবে, উনি ওনার ছেলে ইংল্যান্ডে কথা বলে তোমাকে কমিউনিকেশনটা করে দিতে হবে। তা আমি ওনার বাসায় গেলাম, বাসায় যে ওনার পিসিতে নেট টু ফোনের সফটওয়্যারটা আপলোড করে দিলাম, যে কলিং কার্ডটা ইনপুট করে কথা বলা দিলাম। অ্যাম্বাসিডার এত খুশি হলো যে বাংলাদেশ থেকে কথা বলতে এত টাকা খরচ হয়, আর সামান্য তোমার একটা $5 একটা কার্ডে আমি এত কথা বলতে পারতেছি, ভেরি হ্যাপি। তো অ্যাম্বাসিডার আমাকে বললো যে তুমি এখন থেকে আমার অ্যাম্বাসিতে আউটসোর্সার হিসেবে কাজ করবা।
ওকে,
আমার ইনকামের টাকাটা অনেক বেশি বেড়ে গেল,
রাইট?
এবং এই কাজটা করার জন্য তাদের কাছে যে ডিমান্ড করছিল আদার কোম্পানি শুধু কমিউনিকেশন করে দিবে, যেটার জন্য ওই সময় 2000 দিয়ে চার্জ করা হয়েছিল 15,000 to 20,000, হোয়ারাস সেই কাজটা আমি তাকে অনলি 2,000 টাকায় করে দিছি। তো যে কাজটা করতে তার 15,000 টাকা ডিমান্ড সেটা আমি 2,000 টাকায় করে দিছি। দে আর সো মাচ হ্যাপি, সো মাচ হ্যাপি, এবং তারা এত হয়েছে যে এটা অনেস্ট একজন মানুষ। তো আমি তাদের ওখানে যাই, আমি কোনো প্রবলেম সলভ করলেই আমাকে $100 করে চার্জ দেয় ঘন্টায়। আমি তো ভেরি হ্যাপি। এই যে এটার সময় আমার বাচ্চার বয়স 1 বছর, আমি ব্যবসা করতেছি, ইউরোপিয়ান একটা অ্যাম্বাসিতে আমি আসি, হঠাৎ করে একদিন এরকম স্টুডিওর মতো কাজ দেওয়া। তা আমি কাছের ভেতরে কাজ করতেছি, বাংলাদেশে একটা খুব বড় ট্রাভেল এজেন্সির মালিক ভিসা আনতে গেছে ওনার, তো উনি দেখছে আমাকে, উনি আমার ক্লায়েন্ট, দেখার পরে কিছু বলে না। পরে বেরো ফোন করছে, কয় আপনি চাইছেন তোমার অফিসে? আমি বললাম কি ব্যাপার, খুব জরুরি। পরে আমি ওনার অফিসে গেছি, যারপরে আমার বলতেছে আপনাদের তো ডেনিস অ্যাম্বাসিতে দেখলাম, আপনি কি অ্যাম্বাসিতে কি করেন? আমি বললাম আমি আউটসোর্সিং হিসেবে কাজ করি, আইটি ইনচার্জের পরিবর্তে। আচ্ছা আচ্ছা, কিরকম সম্পর্ক? আমি বললাম খুব ভালো সম্পর্ক। বললাম তো আপনার আমি 5,00,000 টাকা দিব। আমরা কেন? কোনো কিছু ছোট একটা কাজ করে দেবেন, আপনার আমি 5,00,000 টাকা দিব। আমি বললাম কি কাজ? তো বললো যে কাজটা হলো আমি একটা প্যারাডো গাড়ি আনতেছি বিদেশ থেকে, ওই যে বিগিতার দাম যে আছে না, ফার্স্ট সেক্রেটারি যার সাথে ফরেনার সম্পর্ক, ওরে আপনি একটু মিথ্যা কথা বলবেন। আমি কি কথা বলতে হবে? যে আমি আপনার মামা হই, আপনার মামা একটা বিদেশ থেকে গাড়ি ইম্পোর্ট করছে, গাড়িটা ওর নামে থাকবে।
ওকে,
এইগুলো তো আমি বুঝি না। আমি বললাম দেখেন ব্যাপারটা না, আমি এখন আপনার বুঝছি, আমার ক্লায়েন্ট,
তাকে রেসপেক্ট করতে হয়, ভালো একটা ক্লায়েন্ট, তা আমার কথাবার্তা আচার আচরণের জন্য উনি হার্ড না হয় এটার জন্য না আমি ওনাকে ইনস্ট্যান্ট কিছু বললাম না, আমি বললাম কি বিষয়টা আমি আপনাকে দুদিন পরে জানাই। তখন আমি বিষয়টা নিয়ে খুব অ্যানালিসিস করলাম যে উনি আমাকে 5 লাখ টাকা দিতে চায় একটা সামান্য কাজের জন্য, এতগুলা টাকা কেন দিবে। এক্সপার্টদের সাথে কথা বললাম, তারা বললো জানো যদি ফরেনারের গাড়িটা হয় কত টাকা ট্যাক্স ফাঁকি দিবে সরকারে এবং কত টাকা ওনার কম লাগবে। আমি বললাম নাও জীবন অস্তাফুল্লাহ, আমার এদের একটা কাজ করতে এসছে টাকার জন্য আমি জীবনও করবো না। ফোন দেয়, আমি গেছি, আমি বললাম যে দেখেন আপনি যেটা বলছেন এটা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, আমি কখনো এটা করতে পারবো না। সবাই করে, আমি সবাই কল্যাণ করবো না, তাহলে তোমার সাথে সব ব্যবসা নয়, সব ব্যবসা বন্ধ হোক, অসুবিধা নেই। তার সাথে আমার ব্যবসা বন্ধ হয়ে গেল, আমি চলে আসলাম, কোনো সমস্যা নেই। ইন দ্য মিন টাইম আমার দাদি আমাকে ফোন করে বললো 2003-এ আমার চাচা বললো তা আমার কিছু জমি জমা আছে, তার আব্বা আসতে হবে। আমার ফাদার 1952-তে ইন্টারমিডিয়েট পাস এবং তখন টাঙ্গাইল মহকুমার মধ্যে একমাত্র শিক্ষিত ব্যক্তি।
ওকে,
তো আমার ফাদার সারা জীবন সরকারি চাকরি করছে এবং একটা জীবন এসেছে সাসপেন্স হয়েছে, জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, খারাপ কাজ করে নাই। আমার মধ্যে এই কিউরিয়াসিটি ছোটবেলার থেকে যে আমার বাবার এত কষ্ট কেন হইলো, কিন্তু আমরা জানতে পারলাম না উনি কি অপরাধ করছে। কিন্তু উনি এমনই মৃতভাষী লোক ছিল, ওনার প্রবলেমস এর কথা কাউরে ফলো করে বলতো না, যা বাড়ির জমি জমা ভিটা বাড়ি সব বিক্রি করছে এই চাকরির পিছনে। শেষ মুহূর্তে উনি ব্যর্থ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে 2003-এ যখন আমার বাসায় আসলো মুখ দায়, তো আব্বাকে আমি টাঙ্গাইল দিয়ে আসলাম। আব্বা 40 বছরের মধ্যে এই ফার্স্ট নিজের মাটিতে 6 মাস ছিল। চরম ঘটনা হলো যে মাটি তাকে টেনে নিয়ে আসছে, যে ছেলেটা বড় হয়েছে টাঙ্গাইলে চাকরি বাকরি করে বিদেশ চলে গেছে, বিভিন্ন জেলায় জেলায় ঘুরছে, একটা পর্যায়ে খুলনায় সেটেল হয়েছে, তাকে তার মাটি নিয়ে চলে আসছে। 6 মাস আমার আম্মা সহ ছিল, তার ছোট বড় আত্মীয় স্বজন সবার সাথে দেখা করছে আব্বা, তার নানার বাড়ি খালার বাড়ি চাচার বাড়ি বেড়াইছে, তার নিজের যে ভূমিটা যে ছোট বাসলে আমাদের গ্রাম টাঙ্গালে সেখানে থাকছে ঘুমাইছে এবং সেখানে তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা আমার লাইফের জন্য একটা বড় ঘটনা, আমার বাবার এই মাটি তারে নিয়ে আসছে। তখন আমি টাঙ্গাইল যে আব্বার কবরের পরে আমি চিন্তা করলাম আমি এখন থেকে টাঙ্গাইলে সেটেল হবো, এই টাঙ্গাইলে আমি এস্টাবলিশড হবো, এখানে আমি জমি কিনবো, বাড়ি করবো, সব করবো। তখন আমার মধ্যে এই মাসলো এবং আমার বাবার ঘটনায় কি ঘটছিল, সারা জীবন সে কেন কষ্ট করলো, কেন সে পেনশন পেলো না, গ্রাচুইটি পেলো না, আমার মা কেন কষ্ট করলো, আসলে কি আমার বাবা দোষী না নির্দোষ, আমাকে বের করতেই হবে অ্যাট এনি কস্ট। 3 মাস পরে আব্বার যত ফাইলিং আছে সারা জীবনের চাকরির যত ডকুমেন্ট পাসবই টাসবই যত মামলা মোকদ্দমা ওনার বিভাগীয় পেনাল্টি টেনাল্টি ওনার বিরুদ্ধে যা আছে সব নিয়ে আসলাম, একদম আমার ওয়াইফ আর আমি। এবং এটা আমার ওয়াইফ আমাকে বেশি ইন্সপায়ার করছে।
কোথা থেকে নিয়ে আসলেন?
খুলনা থেকে,
গভর্নমেন্ট অফিস থেকে।
আমার বাসায় ছিল, গভর্নমেন্ট অফিসে ছিল। আমার ওয়াইফ আমার ইন্সপায়ার করছে যে দেখো তোমার আব্বা এত ভালো মানুষ হয়ে সারা জীবন কিছু করতে পারলো না, তুমি পারো না তোমার বাবার এই জিনিসটা খুব উদ্ঘাটন করতে। এটা কিন্তু প্রায় বলতো আমার ওয়াইফ, আমার আব্বা পেনশন যাওয়ার পরে যখন পাইলো না মরার আগে, কিন্তু আমি না ওই জিনিসটা নিজের কাজে কোনো চাপে, আর আব্বা তো বলতো না, আর কোন ভাই বোনের প্রতি ইন্টারেস্টেড না, এই জন্য আমি জিনিসটা তত মেমোরাইজ করি নাই। কিন্তু যখন মারা গেল আব্বা, তখন আমার ওয়াইফ বললো দেখছো তোমার আব্বা মারা গেল, কই ওনাকে তো শান্তি দিতে পারলা না তো ওনার জিনিসটাকে উদ্ধারণ করে দিতে। তখন আমার খুব কষ্ট লাগে, আমি বললাম ঠিক আছে।
ওকে, ফাইনালি আসলাম। তারপর
পরে কাল ছুটিগুলো আমি স্টাডি করতে করতে এর মধ্যে আমার বিজনেসটাকে আরো বেশি এক্সপোর্ট করার জন্য আমি করতে চাইলাম, ডেনমার্ক এম্বাসিতে কাজ করি। তখন এম্বাসিতে অনেক বড় বড় সুযোগ আমাকে অফার করা হয়েছিল ভিসা টিসা রিলেটেড বিষয়ে, আমি টোটালি এগুলো অ্যাভয়েড করে গেছি। এবং মজার ব্যাপারে বিজেতার আমারে বললো যে তোমাকে আমি ভিসা করে দিই, তুমি আমার দেশে ঘুরে আসো, হল্যান্ড অনেক সুন্দর দেশ। তা আমি ওরে বললাম দেখো আমি যে তোমার দেশে যাব, আসা যাওয়া প্লেন ফেয়ার থাকা খাওয়া যে খরচ, এই খরচটা করার মতো এবিলিটি এখন আমার হয়নি। তা বললাম তুমি একটা বিজনেস প্ল্যান, তুমি যাবা না? আমি বললাম না আমি এখন ইউরোপ যাবো না, আমি যাবো চায়না, আমি যাবো সিঙ্গাপুর, আমি যাবো মালয়েশিয়া, যেখান থেকে আমার প্রোডাক্ট, তোমার দেশে আমার কোনো ব্যবসা নেই, আমি কেন যাবো? বললো এটা অনেক ভালো বিষয় তো, তুমি ইউরোপের ভিসা পেলে তুমি ফিরে যাবে, আমার দরকার নাই, নো নিট, আমি তোমার দেশে এখন 1.5 লাখ টাকা খরচ করে যাবো, আমার দরকার নাই। বললো ইউ আর দ্য ফার্স্ট বাংলাদেশি যে আমার মতো লোকের সঙ্গে থেকে ভিসা চাইলে না। আমি বললাম আসলে আমার একটা দরকার নাই। হ্যাঁ, বললো তুমি এখানে কয়টাকা ইনকাম করো? আমি বললাম অলমোস্ট $200 বা $300 তোমার সময়। হ্যাঁ, বললো তুমি $1,000 বেশি ইনকাম করতে পারবো, আমি তোমার ব্যবস্থা করে দিবো, আমার এখানে এম্বাসিতে ডিউটি শেষ, আমি চলে যাচ্ছি, লিভ হয়ে যাচ্ছি, তোমার জন্য আমি সব ব্যবস্থা করবো। আমি বললাম না আমি যাবো না, আমাকে বাংলাদেশে থাকতে হবে, এখানে এস্টাবলিশ হতে হবে, এখানেই আমার থাকতে হবে, এখান থেকে করবো, আমি তোমার দেশে যাবো একসময়, বেড়াতে যাবো, ঘুরতে যাবো যখন আমার এবিলিটি হবে। ও খুবই আশ্চর্য হয়েছে এবং ও চলে গেছে। ও চলে যাওয়ার পরে আমি এম্বাসি থেকে আমার কন্ট্রাক্টটা চলে গেছে, অবভিয়াসলি ওরা বেশি দিন রাখে না। যাই হোক, আমি 2003-এর এপ্রিলের 14 তারিখ আমার 39 নয়াপল্টন অফিস থেকে রিক্সা নিয়েছি শাপলা চত্বর যাবো।
তো ফকিরাপুল পানির ট্যাঙ্কি হয়ে বাম দিকে কালভার্ট রিক্সা ঢুকাইছে, ঢুকায় যখন সোজা সামনে মোড়টা পার হয়েছে না, তখন আমি ডাইনে তাকায় দেখি কি বিশাল একটা ছয়তলা বিল্ডিং, এত সুন্দর বিল্ডিংটা, এত দোকান, আমি না মানে অ্যাস্টোনেজ হয়ে গেলাম বিল্ডিং দিকে তাকায়, যে এইখানে এত বড় একটা বিল্ডিং ভূতের মতো কবে হইলো, কখন হইলো আমি নতুন থেকে জানি না, বিশ্বাস নামো স্যার যাবো না যাবো নাম, সম্মোহিত হয়ে গেলাম বিল্ডিং তাকায়, মানে দশ মিনিট তাকায় ছিলাম আমি বিল্ডিং সামনে দাঁড়ায় থাকতে থাকতে পারিপাশ ঘুরে দেখলাম বিল্ডিং এর সামনে চারটা বিশাল বিশাল গেট, পুরো বিল্ডিংটা চকচকা চকচকা, অথচ বিল্ডিংটা অন্ধকার, একটা লাইট জ্বলে না, ভূতের বিল্ডিং। পরে না একটা ছেলে, ও আমার আগে কাস্টমার ছিল, অনুপর দোকান ছিল, ও ওই বিল্ডিং এর নিচে দোকান নিচ্ছে একটা,
ওকে
সেলিম আমাদের সালাম আলাইকুম, আমি কেমন ছিলাম, তুমি কি করো, ভাই আসেন আসেন আমি দোকান নিচ্ছি, এখানে ঢুকছি গেট দিয়ে, এক দুই তিন চারটা গেট, নিচে নব্বইটা দোকান, সর্বোচ্চ সাত আটটা দোকান খোলা, সমস্ত নিস্তারা শাটার বন্ধ, লাইট জ্বলতেছে, দোতলা, আমি কি কয়তলা বিল্ডিং, কয় ছয়তলা, আমি কি মার্কেট, কয় একতলা দোতলা তিনতলা মার্কেট, আমি বললাম এখানে দোকান নিছো, কয় ভাই মার্কেট তো আমি কি নতুন করছি না, কয় করছে তো তিন চার বছর, চালু করতে পারে না তো, কে এখানে দোকান ভাড়া নেবে, কে এই বিল্ডিং চলবে, মানে বলো কি, হ্যাঁ আমি কি বিল্ডিং মালিক কারা, বলে যেটা সমিতি আছে মজিল হকার সমিতি, আমি অফিস কোথায়, বলো ছয়তলায়, তুমি তো যাবা, কয় চল আমি যাই, উপরে গেছি, যাই সমিতির বিশাল রুম, সবাই বসে আছে, আমি বললাম যে ভাই আমি তো কম্পিউটার ব্যবসায়ী, আপনার বিল্ডিং এ আমি কয়টা দোকান ভাড়া নিতে চাই, হ্যাঁ মোস্ট ওয়েলকাম, আসেন আসেন, কটা লাগবে বলেন, নিশ্চয় সব নিয়ে যান, আমি বললাম না সব দরকার নাই, আমি নিবো দুই তিনটে নেবো, তবে আমার একটা শর্ত আছে, কি শর্ত, প্রেসিডেন্ট স্যার যে দেখা করলাম, সেক্রেটারি দেখা করলাম, আমি বললাম আপনাদের মিটিং কবে, ওই শুক্রবারে আমি মিটিংয়ে আমি একটা আসবো, মিটিংয়ে এসে আমি কিছু কথা বলে তারপর দোকান দিবো, কারণ মিটিংয়ে তো শুধু ওই মার্কেটের যারা মালিক সমিতি তারা থাকবে, আপনি না আমার, আমি বললাম আপনাদেরকে বিল্ডিং চালু করতে চান, হ্যাঁ আমাকে তাহলে আমাকে একটু রাখেন, ঠিক আছে আপনি আসেন, শুক্রবারে গেছি তো ওই মিটিং এ আমি উপস্থিত, ওনারা সবাই মিটিং এ আলোচনা করতেছে, এই এত বড় একটা মার্কেট করলাম, এত কোটি টাকা খরচ করলাম মতিলের মতো জায়গায়, এখন পর্যন্ত মার্কেটটা চালু হলো না,
ওকে,
তখন আমি মিটিং এর দাঁড়ায় বললাম যে দেখেন আমার কিছু কথা ছিল, আমি কিছু কথা বলতে চাই, আপনি কে, বলে আমি একজন কম্পিউটার ব্যবসায়ী, এই মতিঝিল্লি আমার কম্পিউটার ব্যবসা, আপনি বলেন, আমরা দেখেন আপনাদের এই বিল্ডিংটা আমি ফুল চালু করে দিতে পারি, তাই নাকি, আমরা সে চার বছর এই বিল্ডিং করছি, এখন তো নিশ্চয় অর্ধেক দশ ভাগের একবার দোকান ভালো হয় না, আপনি কিভাবে চালু করবেন, আমি চালু করে দেবো ইনশাল্লাহ, এটা একটা এমন একটা বিল্ডিং হবে যে এই বিল্ডিং আজ থেকে দশ বছর পরে সারা পৃথিবীর লোক কিনবে, বাংলাদেশের লোক কিনবে, এবং এখানে একটা খুব প্রতিষ্ঠিত ব্যবসা হবে, তাই অনেকে হেসে দিল, তাই এই 64 স্কোয়ার ফিটের মুরগি ফার্মের দোকান, এইখানে সব বিক্রি হবে, স্টেশনের কাগজপত্র, আর আপনি বলছেন, আমি বললাম আপনারা কয়জন মেম্বার, 18-19 জন, আমি বললাম কালকে সকালে 19 জন আমার সাথে যাইতে হবে, বললো কোথায়, আমি বেশি দূরে না মিরপুরের কাছাকাছি, ঠিক আছে যাবো, আমি দুটো মাইক্রো রেডি করলাম, বিল ক্লিনিং নিচে সকালবেলা 9টার সময় যাই, এক্সিকিউটিভ বডির মেম্বার সবাই মাইক্রো উঠাইলাম, ওটা চলেন যাই, সবাই নিয়ে চলে গেলাম আইডিবি ভবনে, আইডিবি ভবনের ভিতরে ঢুকায় দেখালাম দিস ইজ কম্পিউটার মার্কেট, দিস ইজ কম্পিউটার বিজনেস, তারা এত ইমপ্রেস হলো, এটা কম্পিউটারের ব্যবসা, আমরা এই বিল্ডিং করছি আমরা জানি না, ঢাকা শহরে থাকি এতদিন ধরে আমরা জানি না, এত সুন্দর কম্পিউটার ব্যবসা যদি হয় তাহলে আমার মার্কেট কেন হবে না, আমি বললাম এই জন্য আপনাদের আনছি এটা দেখানোর জন্য, এবং এটাকে আমি কম্পিউটার মার্কেট তৈরি করব, বললো ঠিক আছে যা লাগে আমরা দিব, আপনি আগান, এখন তো কিভাবে চালু করবো একটা মার্কেট, 300 দোকান কিভাবে রান করবো, চিন্তা ভাবনা করে তখন আমার কাছের কিছু লোকজনরা ডাকলাম, যেই আসে সে আমার থেকে চলে যায়, পাগলের মতো ফকির বলে ক্লাব পালানোর মধ্যে আপনি কম্পিউটার মার্কেট বানাবেন, এটা নিয়ে মিটিং করে ওনি মিটিং করে কেউ আসে না, তো মতিঝিল কম্পিউটার সোসাইটি নাম দিয়ে একটা অর্গানাইজেশন দাঁড়া করাইলাম 2003-এই,
ওকে,
আমার যে বর্তমান প্রতিষ্ঠান সেই দোকানটা আমি বললাম যে একতলা চালু করবো না, দোতলা করবো না, তিনতলাকে করবো, তিনতলা থেকে স্লো হইতে হইতে একতলা চালু হয়ে যাবে, এই জন্য আগে তিনতলা লাইট জ্বলাইলাম, পুরা তিনতলা কবরস্থান ছিল অন্ধকার, পুরা লাইট জ্বলাইলাম, দোতলা লাইট জ্বলাইলাম, একতলা লাইট জ্বলাইলাম, সমস্ত শাটার খুলে দিলাম, দিয়ে এখন কমিটি করছি লোকজন পাই না একা, পরে কিছু লোকজন জোগাড় করলাম কম্পিউটার ব্যবসায়ী টুকটাক ওরেটরে নিয়ে, আমি চিন্তা করলাম একটা কম্পিউটার মেলা অ্যানাউন্স করে দিই, এমন একটা অ্যানাউন্স করা করবো, এমন ভাবে একটা প্রচার করব সারা বাংলাদেশের লোক জানবে এখানে মেলা হইতেছে, মেলা হলে প্রচার হবে, প্রচার হলে মেলা যারা পাঠিয়েছে ওদেরকে ব্যবসায়ী বানায় ফেলবো,
ওকে,
এই চিন্তা ভাবনা করে অ্যানাউন্স করে দিলাম মতিঝিলে কম্পিউটার মেলা, ব্যাস অ্যানাউন্স করে দিয়ে সব ফ্রি, দোকান ফ্রি, ঘর ফ্রি, কারেন্ট ফ্রি, আলো ফ্রি, বিদ্যুৎ ফ্রি, সব ফ্রি, হ্যাঁ
ওকে,
এই অ্যানাউন্সমেন্টটা করে দিলাম, করে দেওয়ার পরে দেখা যাচ্ছে প্রচুর লোকজন যোগাযোগ করলো, আমাদের ভবন কর্তৃপক্ষ তখন প্রায় 10 লক্ষ টাকা মেলায় দিল, আমি বললাম 1টি টাকা আমার লাগবে না, এটা আপনাদের অ্যাকাউন্টে থাক, মেলা আমি করব কিন্তু উইদাউট টাকা, বলেন কি আমাকে, হ্যাঁ আমি টাকা আমি ধরলামই না, আমি মেলায় রেজিস্ট্রেশন ফি করলাম 2000 টাকা, রেজিস্ট্রেশন ফিতে যত লোকজন আসা শুরু করলো তাদেরকে দোকান দিলাম, দোকান দিয়ে দিয়ে মেলা চালু করে দিলাম, 7 দিনের মেলা টেনে নিয়ে গেলাম 1 মাস,
আমার ওই মেলায় প্রধান অতিথি ছিল বাংলাদেশ কমিশনের প্রেসিডেন্ট মোস্তফা জব্বার সাহেব, উনি আসলো না, মেলা খালি। আমি একা সোজা দৌড়া চলে গেলাম বিটিআরসি চেয়ারম্যান মাকরুম মুর্শিদ সাহেবের কাছে। চিনি না জানি না, শুধু জানি উনি একজন খুবই বড় সচিব এবং খুব বড় মনের মানুষ। ডাইরেক্ট বিটিআরসি অফিসে চলে গেছি, যাই দুই দিন পরে দেখা করছি একা একা যায়। বলছি স্যার আমি একটা কম্পিউটার মার্কেট উদ্বোধন করবো, একটা মেলা করবো, আপনার স্যার প্রধান অতিথি, আপনাকে যেতে হবে। উনি এক বাক্যে আমার বললো ইয়েস নো প্রবলেম। মাগরু মোর্শেদ সাহেবকে এনে আমি ফিতা কাটায় মেলাটা উদ্বোধন করলাম এবং আইটি লাইনে সবাই আমি ইনভাইট করলাম। করার পরে আমার এই মেলা যারা পার্টিসিপেট করতে আসলো, কেউ হয়তো আসছে আসে দেখছে যে জীবনে কম্পিউটার ব্যবসা করে না, সে কিছু মালামাল নিয়ে দোকান সাজায় বসছে, এদেরকে আমি ইন্সপায়ার করে শুরু করলাম তুমি কম্পিউটার ব্যবসায়ী হবা, আমার ওই কোটিপতি কোম্পানি দরকার নাই, তুমি হও। এইভাবে আমি 2004 এটা অক্ষরে অক্ষরে সত্যি, আজকে যারা প্রোগ্রাম শুনতেছে আমার মার্কেটে যারা সদস্য সবাই জানে আমার এই কথাটা, সারা বাংলাদেশের লোক জানে লোটন ভাই এই মার্কেটের জন্য কি করছে। যাই হোক, ওই মেলাতে আমি যাদের আনছিলাম তাদেরকে আমি দিনের পর দিন ইন্সপায়ার করে ওখানে ব্যবসা বানিয়ে ফেললাম। 2004 আমার মার্কেটে একটা দোকান ভাড়া ছিল 500 টাকা, অ্যাডভান্স ছিল 5000 টাকা, একটা দোকানের ভ্যালু ছিল মাত্র 2,96,000 টাকা। আজকে আমার মার্কেটে একটা দোকানের দাম 1 কোটি টাকা, একটা দোকান ভাড়া 10,000 টাকা, দোকানের অ্যাডভান্স মানে নিস্তালায় বলতেছি প্রায় 60,00,000 টাকা দোকানের দাম, অ্যাডভান্স প্রায় 2-3 লাখ টাকা, ভাড়া প্রায় 10,000। অর্থাৎ আমার মার্কেটে বর্তমানে কোনো দোকানের ভ্যালু 40,00,000 টাকার নিচে নাই, যেটা একসময় ভ্যালু ছিল 3,00,000 টাকা।
এই এই বিল্ডিংটা কি নামে পরিচিত?
এটার নাম গাউসে পার্ক কম্পিউটার মার্কেট, জিপিবি ভবন, দৈনিক বাংলার মোড়ে, জাস্ট নাবানা পেট্রোল পাম্পের উল্টা দিয়ে আলিগড় হাউসের পরে।
পুরো বিল্ডিংটা কি এখনো কম্পিউটার?
এখন 20 তলা হয়েছে বিল্ডিংটা, আমরা যখন ছিলাম তখন 6 তলা ছিল, এখন পুরো বিল্ডিংটা কম্পিউটার মার্কেট, 1 তলা থেকে 3 তলা। পুরো বিল্ডিং এ 396টা দোকান আছে বর্তমানে, সেখানে বাংলাদেশের সব থেকে বড় বড় প্রতিষ্ঠান কম্পিউটার স্টোর, স্মার্ট টেকনোলজি, গ্লোবাল ব্র্যান্ড, বিজনেস প্ল্যান সবাই আছে। এবং বাংলাদেশের কম্পিউটার বিজনেস ব্যবসার বর্তমানে আইটি বিজনেসের অন্তত 5-10% এই বিল্ডিং এর মধ্যে হয়।
নাও আই ক্যান সে OMG, দিস ইজ কল ও মাই গড। ওকে, রূপকথা গল্প শুনছি মনে হচ্ছে। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 1টায়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আমার সঙ্গে আজকে এখানে বসে রয়েছে লোটন খন্দকার। একটা মানুষ, আমরা বারবারই একটা বলি যে একজন সফল মানুষ, সফল মানুষের আগে আমি যেটা বলতে চাই, একজন সৎ মানুষ, একজন অনেস্ট মানুষ, যিনি নিজের জীবনকে অত্যন্ত আলোর মধ্যে দেখতে চান, সেই মানুষ শুধুমাত্র একা আলোকিত হন না, পুরো সমাজকেই তিনি পাল্টে দিতে পারেন, এরকম একজন মানুষকে নিয়ে আজকে আমাদের জীবনের গল্প চলছে। লোটন খন্দকারের জীবনের গল্পে আমরা ফিরবো ঠিক রাত 1টায়। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 1টায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, আর পর একসাথে নাচ গান, আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিন মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ বিশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসলাম আরো একবার, সময় এখন রাত 1টা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবিসি রেডিও শুনছেন আপনি, এবং আমার টিম মেম্বাররাও আপনার সঙ্গে রয়েছে, আর জি শাকিল, খালিদ লোবান, এবং একই সাথে রয়েছে আমাদের আজকের যে জীবনের গল্প বলছেন সেই বন্ধুটি লোটন খন্দকার। লোটন খন্দকারের জীবনের গল্পে আমি আবারও ফিরছি। এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আগামীকাল ঠিক রাত 11টা বিশে শুরু হচ্ছে ডর। বাংলাদেশের বিভিন্ন হন্টেড জায়গাগুলোতে গিয়ে আমরা ধারণ করছি সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি। ডর অনুষ্ঠানটি আমার নতুন অনুষ্ঠান, এটি প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11টা বিশে। আশা করছি কালকে আপনি এবিসি রেডিওতে কান পেতে অনুষ্ঠানটি উপভোগ করবেন। এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই যারা ফেসবুকে এসছেন এবং যারা ফেসবুকে আসবেন, বিশেষ করে আমাদের এই বন্ধুটিকে দেখার জন্য, তাকে নিয়ে বিভিন্ন রকমের কথা হচ্ছে সেখানে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে
লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর যারা আজকে জয়েন করছেন এবং ফেসবুকে কমেন্টস করছেন তাদের মধ্যে থেকে দুইজন পাবেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ওকে লোটন ভাই, তারপর কি হলো?
সো আমার মার্কেটে আমি সাকসেস হয়ে গেলাম। সারা বাংলাদেশে নতুন একটা কম্পিউটার মার্কেটের জন্ম হলো, জিপিবি কম্পিউটার মার্কেট, যেটার জনক আমাকে বলা হয়। এই মার্কেটের প্রথমেই একটা গ্রুপ আমাকে অনেক বড় একটা অফার করলো, নিজেকে ধনী করার জন্য, কোটিপতি হওয়ার জন্য আমাকে একটা বিশাল একটা প্রলোভন দিল। সৈয়দুল নামে এক চিটাঙের লোক আমার আগে সেই মার্কেট কর্তৃপক্ষকে বলছিল সে মার্কেটটা চালু করবে, এবং সে বিভিন্নভাবে বিভিন্ন দোকান ভাড়া দেওয়ার জন্য ফোন দিয়ে ফিকির করতেছিল। তিন দিনের টাইমে আমি যখন এই মার্কেটে কম্পিউটার মার্কেট চালু করলাম, এই ভদ্রলোক চিটাঙের লোক, অনেক বয়স্ক মুরব্বী, সে আমাকে বলল, ভাতিজা শোনো, তুমি যেটা করতেছো এটা ঠিক না, তুমি নিজের কথা চিন্তা করো। আমি কিভাবে? শোনো, পুরো মার্কেটটা আমি আমার নামে ভাড়া নিয়ে নিব, ভাড়া নিয়ে আমি 10 বছরের জন্য ভাড়া নিয়ে সবাই আমি 2 বছরের জন্য ভাড়া দিব, আমি 500 টাকা দোকান ভাড়া দিব, দোকান ভাড়া নিব 300 টাকায়, তুমি গেলে আমার সঙ্গে থাকো, তোমাকে আমি মাসে 3-4 লাখ প্রিমিয়াম করে দিব। তাহলে আমি বললাম যে আঙ্কেল, কম্পিউটার মেলা করছি, কম্পিউটার ব্যবসায়ীরা আসবে। নিজে যে আমার ওয়াইফকে বললাম যে দেখো এই লোকটা আমাকে অফার, আমার ওয়াইফ বললো দেখো তুমি জীবনে কখনো এই কাজটা করো না, তুমি কোনোদিন তার সঙ্গে যেও না, আজকে তুমি হয়তো ভালো আছো, কালকে হয়তো ভালো থাকবা না, পরশু আবার ভালো থাকবা, কিন্তু এই মার্কেটের ইট বালু পাথর সাক্ষী দিবে লোটন দালাল, সে মার্কেটকে ব্ল্যাকমেল করে টাকা কামাচ্ছে। আজকে যদি তোমার বৈধ টাকাও হয়, তোমার সবাই বলবে তুমি অবৈধ বৈধ পাইছো। কারণ কি, যদি মানুষকে জিম্মি করে সে যেটা চিন্তা করতেছে, এখানে ব্যবসায় আসবে না, ব্যবসা হবে না, সে জিম্মি করবে, মনোপলি করবে, বুঝছো? আমার ওয়াইফ আমাকে সুন্দর সময় সুন্দর পরামর্শটা দিল। মূলত আমার ওয়াইফের কথা ইমপ্রেস হয়ে, এবং সে আমার প্রত্যেকটা ক্ষণে, যখনই আমার প্রবলেম, যখনই আমার সমস্যা, সে আমাকে টেনে ধরছে, এবং আমি সমস্ত প্রবলেমস নিয়ে যখন রাত্রে তাকে বলি, সে একটা সমাধান আলোচনা করে আমরা বের করি। এবং এই ইন্সপার থেকে কিন্তু আমি এত টাকার লোভে বা আমি কিছুই করলাম না তার সঙ্গে, আমি ডিরেক্ট তার সংস্পর্শ বাদ দিয়ে সব দোকানদারের, দোকানের মালিক যাতে হয় সেভাবে ইমপ্রেস করলাম যে তোমরা দোকান কিনো, ব্যবসা করো। যাই হোক, 2004-এ আমি মার্কেটটা চালু করলাম, আমার ব্যবসাও খুব ভালো হতে থাকলো, বিজনেস অনেক বাড়লো। এক কথা বলা যায় এই মার্কেটের সব থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান আমারটাই শুরু হলো, এবং আমার পার ডে সেলও অনেক ভলিউম। তখন আমি, আমার ওয়াইফ কি করলো বাই দিস টাইম, সে বললো যে না আমাকে চাকরি করতে হবে। আমার ওয়াইফ এক প্রকার নিজের যোগ্যতাই সে সরকারি চাকরি পেয়ে গেল, যদিও আমার একটু হেল্প ছিল, হ্যাঁ, তারপর কিন্তু সে পেয়ে গেল, সে প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেল, এবং চাকরি করার পর থেকে কিন্তু সে নিজে নিজেই স্বাবলম্বী কিছু করে, বিউটি পার্লারের কাজ শিখছে, আসলে বাসায় বিউটি পার্লার কাজ করে দেয়, সে মাঝে মাঝে 3 পিস এনে বাসায় বিক্রি করে, এবং সে তখন থেকে চাকরির পাশাপাশি সে পার্ট টাইম বিজনেস ঘরে বসে যেটা করা যেটা করার চেষ্টা করে, এবং পরবর্তীতে সে কিন্তু কন্টিনিউ স্টুডেন্ট বাসায় পড়ানো শুরু করলো। যাই হোক, আমি চিন্তা করলাম আমাকে তো আর দেশের গণ্ডি থাকলে হবে না, আমাকে তো বাইরে যেতে হবে, দেশের বাইরে। তখন আমি 2004-এর শেষের দিকে আমি চলে গেলাম, প্রথমে পাশের দেশ যেতে হয় ইন্ডিয়া গেলাম, নেপাল গেলাম, ভুটান গেলাম। দেশের বাইরে যেতে হবে, আমার বিজনেসটাকে বাড়াতে হবে, আমাকে প্রোডাক্ট আনতে হবে দেশের বাইরে, সেই প্রোডাক্ট লঞ্চ করতে হবে যাতে মানুষ আরো কম দামে কম্পিউটার পায়, কম্পিউটারের প্রোডাক্ট পায়, ইনোভেটিভ প্রোডাক্ট পায়। হ্যাঁ, আমাদের দেশ অনেক বড় মার্কেট। তখন আমি ফুডিবল লাইসেন্স, আইআরসি, টিআরসি, ট্যাক্স, ভ্যাট সবকিছু টিন সব করে পাসপোর্ট করে আমি প্রথমে পাশের দেশগুলো ঘুরলাম। জাস্ট এরপরে আমি এক ট্যুর দিলাম, ঢাকা সিঙ্গাপুর, সিঙ্গাপুর মালয়েশিয়া, মালয়েশিয়া হংকং, হংকং চায়না। ফার্স্ট ট্যুরটাই জীবনের দিলাম যে এক ট্যুরে আমার যেতে হবে, 4টা দেশ ঘুরে আসতে হবে। আমি এখান থেকে একটা টিকিট করলাম, রাত্রেবেলা সিঙ্গাপুর নামলাম। সিঙ্গাপুর নামে সিঙ্গাপুরে প্রথম আসছি, কাউকে চিনি না, কিচ্ছু জানি না, কোনো পরিচিত লোক নাই, তো ট্যাক্সিতে বললাম যে মুস্তফা প্লাজা, আমি আসো মুস্তফা প্লাজা, মুস্তফা প্লাজা এসে আশেপাশে ঘুরে চিন্তা করলাম কাকে দি, কোথায় যাই, কি করি, 7-8টা হোটেলে গেছি, রুম নেই। এরপরে এক জায়গাটা বাংলাদেশে একটা সাইনবোর্ড পেলাম, হোটেল লামিয়া প্রাইভেট লিমিটেড, ভোরবেলা গেছি, দাঁড়াই আছি, এই 8:30-টার দিকে এক ভদ্রলোক এসে খুলছে, হোটেলটা খুলছে। আমি বললাম ভাই বাংলাদেশি? হ্যাঁ বাংলা, আমি তো বাংলাদেশি ভাই। সে বললো আরে ভাই আসেন আসেন, সকালবেলা আপনার মুখ দেখলাম আসেন। সে আমার বসাই খাবার দাবার রেডি করে খাবার দাওয়া শুরু করলো, ফ্রিজ থেকে বের করে। আমি কি ব্যাপারে এত যত্ন কেন? আরে ভাই বলেন না, খুব জলি মাইন মামুন, ওই আমার ফ্রেন্ড হয়ে গেল সিঙ্গাপুরের। তো প্রথম দিন সিঙ্গাপুরের মাটিতে চিন্তা করলাম এই দেশে প্রথম দিন আসলাম, খরচ তো থাকতে হবে, ইনকাম তো করতে হবে, বাংলাদেশে আনা টাকা আমি এখানে খরচ করবো না, এখানে ইনকাম করবো। ওইটা চিন্তা করে সিঙ্গাপুরে সাংগিলায় তারপরে মোস্তফা প্লাজা মিনি মার্ট এদিকে সব ঘুরলাম তুললাম সারাদিন, ঘুরে টুরে ঘুরে টুরে চিন্তা করলাম যে এখান থেকে কিভাবে আর্ন করা যায় বৈধভাবে। পরে আমি কম্পিউটার মার্কেটে গেলাম, ঘুরলাম টুরলাম, ঘুরে টুরে
বাংলাদেশে ফোন টোন করে প্রাইস ট্রেস নিয়ে মোটামুটি বুঝলাম কোন প্রোডাক্টটা নিলে আমার লাভ হবে। যা টাকা পয়সা দিলে এটা দিয়ে সন্তোষে না ঘুরা, ডিসকোতে না যেয়ে, বুঝছেন, এন্টারটেনমেন্ট না করে আগে মালামাল কিনে ফেললাম। এখন চিন্তা করলাম যে সিঙ্গাপুর যখন আসছি তাহলে মালয়েশিয়াও যাই, পাশাপাশি দেশ, ওখান থেকে মালয়েশিয়া ভিসা করে ফেললাম, বাই রোডে চলে গেলাম মালয়েশিয়া। এখানে ঘোরাঘুরি করে তখন খোঁজ খবর নিয়ে বাসে করে কেরলে চলে গেলাম। তো কেরলে যায় বাসের মধ্যে এক ভদ্রলোক পাকিস্তানি, সে আমারে বলতেছে যে তুমি কোথা থেকে আসতো? বাংলাদেশ থেকে। কোথায় থাকো? বাংলাদেশে থাকি। কি জন্য আসতো? আসছি ব্যবসায়িক টার্গেট আছে। বলে আমি তো ভাই পাকিস্তান থেকে আসছি, সিঙ্গাপুরে মালয়েশিয়া যাচ্ছি, আমারও পেশোয়ারে তো অনেক বড় ব্যবসা, আমি থাকবো না ওই দেশে। তো তো ভাই আমি একটা লোক খুঁজতেছিলাম, নতুন লোক, কাজ জানা এক্সপার্ট, আর আমার কম্পিউটার ব্যবসা করার খুব শখ, ছয় ঘন্টার জার্নি। তো তা বললাম তাই নাকি, তো করেন, অসুবিধা কি? সে আমাদের প্রপোজ করে বসলো, তুমি থাকো না এই দেশে, দুজন মিলে ব্যবসা করবো। আমি আরে না, পাগল হয়েছে নামে এসে, যখন নাকি আমরা নামছি নাইমে মজিদ ইন্ডিয়াতে যাবো, ওইখানে হোটেল আছে সিঙ্গাপুরে যোগাযোগ করা, ওই হোটেলে যায় দেখি ওই ভদ্রলোক আমার পিছিয়ে পিছিয়ে, ভদ্রলোক আমার ছাড়ে না। আমার ব্যাপার কি ভাই, আপনার ইন্টেনশনটা কি? বিশ্বাস করো ভাই, তুমি মুসলমান, আমি মুসলমান, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি একটা নতুন লোক চাই যে এই দেশ চিনে না আমার মতো, আমি ব্যবসা করবো, 50% পার্টনারশিপ দিবো, তোমার মতো একটা লোক আমার দরকার, এক্সপার্ট। আমি অসম্ভব, পরে বিশ্বাস করবেন না, আমাকে পালায় ওই হোটেলতে যাওয়া লাগছে না, চোখের সামনে থেকে অন্য হোটেলে। যাই হোক, তারপরে মালয়েশিয়া থেকে আবার সিঙ্গাপুর চলে আসলাম, সিঙ্গাপুর আসে সোজা হংকংয়ে চলে গেলাম, হংকং যায় নামলাম, পোর্ট এন্ট্রি ভিসা, হংকং নামার পরে হংকং এ আর ঘুরবো কোথায়, ওখান থেকে মানে লাহু, লাহু বলে এয়ারপোর্ট থেকে লাহুতে আসলাম। আসে ওখানে বাংলাদেশিদের একটা বিল্ডিং আছে, ওখানে অনেক বাংলাদেশি পাইলাম, কথাবার্তা বললাম, বলে আমি লাহুটা পার হয়ে চায়না ঢুকে গেলাম। চায়না যখন ঢুকলাম সেনজিং এ, দেখি যে আমার বাংলাদেশি ডাক্তারছে, ভাই আসেন আসেন, কি ব্যাপার ভাই বাংলাদেশি? হ্যাঁ আমাদের এখানে রেস্তোরাঁ ইয়ে আছে, বাসা আছে, খুব ভালো খাবার দাবার, কিন্তু বাংলা খাবার পাবেন না, চাইনিজ খাবার আসেন। পরে ওর সাথে কমিউনিকেট করে গেলাম, খুব যত্ন করলো, এত যত্ন করলো বলার মতো না, এত সস্তায় খাওয়া দাওয়া করলাম চায়নাতে। তো আমি যে টার্গেট, আমার যে কোম্পানির সাথে আমি অনলাইনে যোগাযোগ করছি ইসনিক, এবং ইসনিকের প্রোডাক্ট ফার্স্ট ব্যক্তি আমি, ওই কোম্পানির মালিক এসে যোগাযোগ হলো, সে দেখি মার্সিডিজ নিয়ে আসছে, ও আমাকে পিক আপ করলো, পিক আপ করে নিয়ে গেল ফ্যাক্টরিতে। আমার ফ্যাক্টরিতে গেলাম, পুরো ফ্যাক্টরি ভিজিট করলাম, খুব ভালো লাগলো, ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট করা এগ্রিমেন্ট করলাম, কিছু প্রোডাক্টের স্যাম্পল আনলাম, মোটামুটি ক্লিক করলো বিজনেস। এই ট্যুরটা দিলাম একবারে চারটা কান্ট্রি, ট্যুরটা দেওয়ার পরে আমার মধ্যে অনেক স্ট্রেংথ আসলো যে আমাকে করতে হবে কিছু ভালো কিছু। এর মধ্যে 2006 এর মাঝামাঝি তখন আমি বেশ কিছু অর্ডার পেলাম, কি অর্ডার গুলো অ্যাকচুয়ালি সিঙ্গাপুর বেস, হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্ট। তখন আমি সিঙ্গাপুর যাই, আসি, প্রোডাক্ট কিছু আমি আনতে পারি, বৈধ প্রোডাক্ট সেল করি, ভালো লাভ হয়। তখন আর এলসিমিসি করে চায়না থেকে মালামাল আনার প্রতি ইন্টারেস্ট একটু কমে গেল, যে এটা ক্যাশ টাকা হচ্ছে, তখন আবার সিঙ্গাপুর গেলেই মালয়েশিয়া যাই। এইভাবে কিন্তু এই আমার ফরেন লাইফটা শুরু হয়ে গেল। আমি গাড়ি কিনলাম ঢাকাতে, দুটো ফ্ল্যাট বুকিং করলাম, একটা ল্যান্ড কিনলাম, আমার ওয়াইফ কিন্তু চাকরি করে, এবং সে কিন্তু আমার লাইফের কোনো কিছুই তার কাছে চেঞ্জেবল না, তার স্বামীর গাড়ি হয়েছে, ফ্ল্যাট হয়েছে, এটা তার কাছে কোনো চেঞ্জেবল না। এটার জন্য যে
সে স্কুলের টিচার হিসেবে
সে যে এটার জন্য যে শপিং এ যাবে, বাসায় টাকা আছে 5,000 নিয়ে খরচ করবে, বা বাচ্চার জন্য ভালো ড্রেস কিনবে, এটা করবে ওইটা করবে, এই টেন্ডেন্সি তার কোনোদিনও ছিল না। বরঞ্চ সে কিভাবে সেভিংস করা যায়, কিভাবে প্রবলেমে যাতে না হয় জীবনে, সবসময় সেই চিন্তা করছে, এবং তার ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা। তো যাই হোক, আমি ব্যবসা করছি, সবাই জানে আমার বিজনেস অনেক এক্সপ্যান্ড, অনেক ভালো। আমার দোকানে যারা চাকরি করছে এরকম বর্তমানে প্রায় 7-8 জন আছে, যাদেরকে আমি দোকানের মালিক বানাইছি, আমি নিজের হাতে দোকান করে দিয়ে বলছি যে এই দোকান তোমার, সে ঢাকা শহরে আসছিল 4,000 টাকা বেতন চাকরি করতে, আজকে সে গাড়ি চালায়, আমার কখনো মনে হয়নি আমার দোকান কর্ম চেয়েছিল, সে এখনো হয়তো আমার থেকে ভালো ব্যবসা করে বর্তমানে, এরকম অনেকে আছে। কিন্তু যে রেসপেক্ট আমি পাই তার কাছ থেকে, তার ফ্যামিলির কাছ থেকে, তার বাবা মার কাছ থেকে, তার পরিবার কাছ থেকে, এটা 20 টাকা দিয়ে আমি কিনতে পারবো না।
এক্স্যাক্টলি,
ঠিক ছোট্ট একটা কথা না বললেই নয় আমার জীবনের, সেটা হলো মুগদাতে আমি যে বাসাটাতে ছিলাম, রাশেদ তার বড় ভাই ডাক্তার, ভাবি ডাক্তার, রাশেদ বেকার, বাড়ি আল্লাহর টাকা তুলে আর কোথায় কোন জায়গায় কি ফুটা হয় এগুলো দেখে, বাড়ির খুব সমস্যা হতো ফ্যামিলিতে। রাশেদের ভাই ডাক্তার আমার বন্ধু, বললো আমার ছোট ভাইটাকে আপনি একটু দেখেন। আমি নিজে একটা দোকান করলাম আমার বাসার সামনে, মাহির কম্পিউটার, সেখানে আমি বসতাম রাত্রে এসে, আমার ব্যবসার পরে রাশেদকে হাতে কলমে কম্পিউটার শিখাতাম, ব্যবসা শিখাইতাম। সেইখান থেকে রাশেদ গুলিস্তান শপিং কমপ্লেক্সে 18টা দোকানের মালিক। ওই ব্যবসাটা আমি 2 বছর বসছি, তার বিনিময়ে আমি কিচ্ছু নেই নাই,
কিন্তু রাশেদ বিয়ে করছে, দুটো সন্তান হয়েছে, কোটি টাকার মালিক হয়েছে নিজের যোগ্যতায়। অথচ প্রথমে যদি এই মাহির কম্পিউটার আমি নাও সৃষ্টি করতাম, রাশেদের সাথে আমি রাত্রে বাসায় যেতাম 8টা 11টার দোকানে বসতাম, তখনকার আমলে একটা মোবাইলে 10 টাকা ফোন আসতো, তখন একটা বিদেশে কলে 20 টাকা আসতো। এইটাও কিন্তু 2005-এর কথাই বলতেছি, তখন আমার কিন্তু অবস্থা অনেক ভালো। তারপরেও আমি দিনের পর দিন ওই দোকানে সময় দিছি রাশেদের সঙ্গে, শুধুমাত্র রাশেদের লাইফ। এখন রাশেদদের পরিবারের তার মামাতো ভাইয়ের ছেলেও যদি জানে এটা লোটন, তাহলে দাঁড়ায় থাকে, আমি যাবো তারপর যাই। এই যে রেসপেক্ট, এটা আমি কোনো দিন টাকার বিনিময়ে পাইতাম না। তো যাই হোক, আমার লাইফের মধ্যে আমি চলে আসলাম শেষের দিকে প্রায়, আমার তো 2005-6-7-8 আমার একটা স্বর্ণ যুগ। আমি বিদেশ থেকে প্রোডাক্ট আনতেছি, বিক্রি করতেছি, আমার প্রতিদিন সেল আছে, হিউজ সেল, মার্কেটের সবচেয়ে বড় ব্যবসায়ী আমি। হ্যাঁ, লিকুইড চলে আসছে। আমি আমার আব্বার যে বিষয়টা মনের মধ্যে খালি হয়, এত বড় বড় লোকের সাথে পরিচয়, আর আমার বাবার এটা আমি পারবো না, সব স্টাডি স্টাডি করে উকিল 2-3টা লয়ার লাগায় সবকিছু করে একটা ফাইলটা রেডি করলাম খুলনাতে। আমার আম্মারে বললাম, আম্মা আমি যদি বেঁচে থাকি যে কোনো মূল্যে আমার বাবার এই অসমাপ্ত কাজটা আমি সমাপ্ত করবো, আপনার আমি খুশি রাখবই। আমার আম্মাকে এই ওয়াদা করার পরে আমি মন্ত্রী ফরিদের সচিব ওনার বাসায় আমি একটা কম্পিউটার দিয়েছিলাম, একটা ল্যাপটপ সার্ভিসিং করে দিয়েছিলাম। পরে স্যারের বাসায় একদিন যে আমি স্যারের বললাম, স্যার এই ঘটনা, আমার আব্বু তো সারা জীবন চাকরি করছে, পেনশন গ্রেচুইটি কিছুই পায় নাই, এই অবস্থায় মারা গেছে, 2003-এ মারা গেছে, কোনোভাবে কিছু হয় না, এবং বিস্তারিত আমি জানতামও না। এখন আমি অনেক কিছু জানছি, আমার আব্বা নির্দোষ ছিল, সে সব পাবে, আইনে পাবে। এখন স্যার আমাকে হেল্প করতে হয়, ঠিক আছে কোনো সমস্যা নেই, তুমি সমস্ত ব্যবস্থা আমার কাছে দিও। পরে স্যারে দিলাম, উনি 7 দিন পরে আমার রিপোর্ট দিল যে এটার জন্য যা করো আমি করবো, তোমার আব্বা পাবে। আর আলহামদুলিল্লাহ উনি ডিজির কাছে পাঠাইলো, উনি নিজে গেল ডিজির কাছে, ফুডের সব জায়গায় দৌড়াদৌড়ি করলো, করে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আমার বাবার সমস্ত পেনশন পাইছি, সমস্ত গ্র্যাচুইটি পাইছি, আমার আম্মা এখনো পেনশন পায়।
চমৎকার।
এবং এই কাজটা করার জন্য আজকে তো সবার সামনে আমি প্রচুর টাকা খরচ করছি, কিন্তু কোনোদিন কারো জানতে দেয় না এটার জন্য আমার কত লক্ষ টাকা খরচ দিচ্ছে, কত জায়গায় আমি দৌড়েছি। স্যার হেল্প করার পরেও আমি প্রয়োজনে আমার জীবনের অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে আমার মার সুখ কিনে দিচ্ছি।
এক্স্যাক্টলি, এগ্রিড।
হ্যাঁ, আমার পরিবারের সুখ কিনে দিচ্ছি, যাতে আমার মা এই শান্তিটা পায় যে তার স্বামী সৎলোক ছিল। আরেকজন ভদ্রলোকের কথা বলতেই হয় যে লিয়াকত আলী খান, যার অবদানের কারণেই লাস্টলি এই পেনশনটা পাইছিলাম। যাই হোক, তো 2009 আমার ব্যবসা খুব ভালো, তো তখন আমার বিজনেসটা অ্যাকচুয়ালি মালয়েশিয়া কেন্দ্রিক হয়ে গেল শুরু। হ্যাঁ, তা আমি মালয়েশিয়াতে একটা চাইনিজের ব্যবসা করতাম, ওর প্লাজা লয়েটে 3টা আউটলেট ছিল, খুব বড় সাপ্লায়ার আমার। তা আমি প্রোডাক্টের কাছ থেকে আনি, হঠাৎ করে আমার একটা অফার করলো যে তখন ডুয়েলকোর প্রসেসর বাংলাদেশে প্রায় 9,000 টাকা দাম। ও আমাকে বললো যে একটা বাল্ক প্রোডাক্ট আছে পেনাঙে, তো তুমি যদি প্রোডাক্টটা নাও আমি তোমাকে অনেক কমে দিতে পারবো। ও 100 পিস প্রোডাক্ট স্যাম্পল দিল, তো 6,000 টাকার মতো দাম পড়লাম আমার। তো আমি ওই 100 পিস প্রোডাক্ট এনে রাখতে বাংলাদেশে বিক্রি করে ফেললাম। বিক্রি করে চিন্তা করলাম যে একটা বিশাল সুযোগ, একটা প্রোডাক্টে 3,000-5,000 পিস প্রোডাক্ট, অনেক টাকা প্রফিট হবে। এগুলো চিন্তা করে আমার যেখানে যা ছিল টাকা পয়সা, আমি ওই চাইনিজকে $55,000 তাকে আমি পে করি,
মানে সবকিছু বিক্রি টিক্রি করে দিই।
মোটামুটি আমার কাছে যা যা ছিল, লোন টোন ছিল, ব্যাংকের টাকা ছিল, হ্যাঁ, এগুলো মিলে আমার যে লিকুইড যেখানে যা থাকে, হ্যাঁ, সবকিছু করে আমি টাকা রেডি করে প্রায় $55,000 আমি রেডি করলাম। ও বললো এই টাকাটা ট্রান্সফার করতে হবে হুংলিং ব্যাংক চায়নাতে।
হ্যাঁ,
প্রোডাক্টটা আসে মালয়েশিয়া যদিও, কিন্তু টাকাটা আমাকে টিটি করতে হবে চায়নায়।
ওকে,
তুমি চলে আসো মালয়েশিয়া, তুমি প্রোডাক্ট নিয়ে যাও। সে যখন এই টাকাটা নিল আমার কাছ থেকে, নিয়ে যখন আমি গেলাম, যাওয়ার পরে আমি তাকে আর পাইনি, সে ওখানে সবকিছু লোপাট করে জানে চলে গেছে,
কোথাও নেই, এদিক নাই, ওদিক নাই, কোথাও নাই,
কোথাও পেলাম না। ওই যে আমি একটা ধাক্কা খেয়ে গেলাম, ধাক্কা খেয়ে আমি মানসিকভাবে প্রায় ভারসাম্যহীন হয়ে গেলাম, যে এতগুলো টাকা এত টাইম চলে গেল, পুঁজি তো সবই চলে গেল।
$55,000 মানে সেই সময় টাকাটা কনভার্ট করলে কত টাকা হয়?
মিনিমাম 70 ছিল,
70 লাখ,
তাই না?
মাই গড।
তো আমি কি করব, তখন দিশারা হয়ে গেলাম, সবাই আশ্চর্য হয়ে গেল, দোকান থেকে মাল কমে যাচ্ছে, প্রোডাক্ট নাই, প্রোডাক্ট শেষ, ব্যবসা বাণিজ্য নাই। তাহলে আমি তো আর ভাঙার লোক না, আমি সহজে যেমন বুঝতে দিলাম না, দেনাদার হয়ে গেলাম, যারা দেনা টেনা হয়ে গেলাম সবার সাথে বসলাম, সবার সাথে কথা বললাম, অত্যন্ত স্যাক্রিফাইস মাইন্ডেড আমি পাইছি সবার কাছে। আমার বিগত দিনের অ্যাক্টিভিটিসে
আমার প্রবলেমের সময় আমার প্রত্যেকটা পাওনা দেওয়ার আমাকে যে হেল্প করছে আমি এটা কোনো ভুলবো না। বিজনেস ল্যান্ডের মালিক কচি ভাই অসম্ভব হেল্প করছে, এবং অনেকেই আছে যারা আমার কাছে প্রচুর টাকা মানে ছোটখাটো কিছু টাকা পয়সা বললেন ভাই সমস্যা দেওয়া লাগবে না পরে দিন, এরকম ভাবে জুবায়ের আমার খুব ক্লোজ ফ্রেন্ড 1 লাখ 1.5 লাখ 2 লাখ এরকমও এতগুলো টাকা অনেকেই আছে। একটা সময় ছিল যে সারাদিন লোক আমাকে খুঁজতো টাকার জন্য, আমি সবার সাথে কথা বলতাম দেখা করতাম, দিনের মধ্যে 50 জন লোক ও আমাকে টাকা চাইতে আসতো, আল্লাহর রহমতে এখন মাইক দিয়ে খুঁজলো কেউ আমাকে 10 টাকা পাবে না। তো এই যে অবস্থাটা আমি পড়ে গেলাম, পড়ে যাওয়ার পর আমার যা ছিল সব বেচে কিনে মানুষের দেওয়া শুরু করলাম, কিস্তি করে ইনস্টলমেন্ট করে ব্যাংকের লোন বিভিন্ন সমিতির লোন মাল্টিপারপাস কোঅপারেটিভের লোন এগুলো আমি দেওয়া শুরু করলাম। আমার ওয়াইফ আনোয়ারা খাতুন কোচি সে তার লাইফটা দিয়ে কি যে করতে থাকলো আমার জন্য, তার সমস্ত স্যালারি তার বাচ্চা পড়ানোর টাকা সে আমার প্রত্যেকটা পাওনাদের সাথে ফেজ হলো, সে তাদেরকে নিজে পাসু করে নিজে গ্যারান্টি হয় তাদেরকে সে টাকা দিয়ে দেয়, বেতন পেয়ে সমস্ত টাকা পাওনাদের দিয়ে দেয়, আমি কোনোভাবেই তার ঋণ শোধ করতে পারবো না। সে যা করছে আমার জন্য এখনো করতেছে, সে আমাকে একটা ঢাল, সে আমার বিপদের দিনে সূর্য যেমন ঢাল না ঢাল হয়েছিল আমার জীবনের সঙ্গে, সে তার লাইফে সুখ বলে কোনো শব্দ সে উচ্চারণ করে নাই, আমার প্রবলেমের সময় সে তার সর্বস্ব দিয়ে আমার হেল্প করছে এখন পর্যন্ত স্টিল দাও। তার আত্মীয় স্বজনের কাছ থেকে লোন করা হোক, নিজের যা আছে সব বেচে কিনে হোক, আমার যা আছে বেচে কিনে হোক, আমি কিন্তু মানুষের দেনা দেওয়া শুরু করলাম এবং এখনো পর্যন্ত আমি দেনা মুক্ত হতে পারছি, সবার মাধ্যমে আমি আমার সম্মানটা রক্ষা করে বেঁচে আছি, সব টাকা পয়সা শোধ হয়ে গেল। এবং ওই সময় এই সময় আমার লাইফে একটা বড় ঘটনা ঘটছে, আমার কিন্তু এই যে ঋণদার হয়ে গেল, আমি তো বিদেশ যাতায়াত করি, মালয়েশিয়ায় আপ ডাউন করলে আমার ভালো ইনকাম হয়, সেদিকে কিছুটা ঋণ শোধ করি, আবার এদিকেও চেষ্টা করতেছি, আবার এদিকে সিঙ্গাপুর গুলো ইনকাম হয় সে ঋণ শোধ করতেছি। তো আমি তো ফ্রাস্ট্রেশনে ভুগতেছি কিভাবে কি করবো ঋণদার শোধ করবো, ঠিক এই মুহূর্তে তো আমার মালয়েশিয়া যাতায়াত, তখন মালয়েশিয়াতে আমার একটা খুব রিচ একটা মেয়ের সাথে পরিচয় হয়। হ্যাঁ, মেয়েটার নাম স্মৃতি বিনতি ইলিয়াস, সেই মেয়েটা আমাকে খুব লাইক করছে এবং সে আমাকে নিয়ে লয়েড প্লাজাতে গেছে, কম্পিউটারের শোরুম করবে, ব্যবসা করবে, তার লাইসেন্স, তার আইসি, তার গাড়ি, তার বাড়ি, তার কন্ডোমিনিয়াম হাউস সবকিছুই সে আমাকে ব্যবহার করতে দিবে। যেমন আমি মেয়েটার সাথে মানে এজ এ ফরেনার পার্টনার হিসাবে চিন্তা করছি, ওর সাথে কোম্পানি করবো, ওর সাথে কাজ টাজ করবো, হ্যাঁ একদম চিন্তা করছি। ঠিক সেই মুহূর্তে বুঝতে পারলাম যে মেয়েটা আমার প্রতি দুর্বল হয়ে গেছে, এবং দুর্বল হওয়ার পর একদিন সে অলরেডি তখন 9 দিনের ঘটনা 10 দিনের দিন সে আমাকে একটা ক্যান্ডেল ডিনারে নিয়ে গেল, বসে আমাকে সে ডিরেক্ট অফার করলো যে তুমি বাংলাদেশে যা করো আমি জানি না কেমন কি করো, তুমি যদি এই দেশে থাকো তুমি অনেক ভালো কিছু করতে পারবা, তুমি মুসলিম আমি মুসলিম, তোমাকে আমার অনেক ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে, বাট আমার একটা শর্ত আছে, আমাকে তোমার বিয়ে করতে হবে। এই কথাটা শোনার পরে না সঙ্গে সঙ্গে আমার চোখ বন্ধ হয়ে গেল এবং আমি সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর চেহারা দেখতে পারলাম, বাচ্চার চেহারা দেখতে পারলাম। সে বলতেছে,
আমি একটু শর্ট কোশ্চেন করি আপনাকে, কিছু ছোট ছোট করে উত্তর চাচ্ছি, এই যে সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়া ওনার সঙ্গে নিশ্চয়ই আপনার দিক থেকে একটা পজিটিভ সাইন তার জন্য ছিল, আলটিমেটলি ছিল, হয়তো বিয়ের প্রশ্ন আসারতে আপনি ধাক্কাটা খেয়েছেন, কতদিনের সম্পর্ক এটা?
হ্যাঁ এটা সত্যি কথা যে আমি তার সাথে একটা পজিটিভ সাইন আমার মধ্যে ছিল বিধায় আমি তার সাথে ইয়ে হয়েছি, সম্পর্কটা তো একদিনে হয় নাই, আমি তো মালয়েশিয়া যাতায়াত করতাম, একবার তার সাথে পরিচয় হলো, সেকেন্ড টাইম দেখা হলো,
টোটাল রিলেশনের টাইমটা
3 মান্থ 3 মান্থ।
প্রিয় শ্রোতা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা পুরো সম্পর্কটাকে এখানে রিভিল করছি না, গল্পের প্রয়োজনে সেটা প্রয়োজন নেই, গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই মানুষটার সাথে এই মেয়েটির সম্পর্ক তখন তৈরি হয়েছে যখন ইকোনমিক ভাবে সে প্রচন্ড রকম একটা খারাপ অবস্থার মধ্যে রয়েছে, এবং এটা এত লোভনীয় একটা প্রস্তাব যে সে যদি মেয়েটার সাথে জড়িয়ে যায় তাহলে অটোমেটিক্যালি সে মালয়েশিয়াতে চলে যেতে পারবে, মেয়েটা মুসলিম, এবং একই সাথে তার সাথে যদি বিজনেসে চলে যায় তাহলে আলটিমেটলি তার জায়গাটি থেকে তার যে প্রবলেমটা ছিল লাখ লাখ টাকা দেনা সেটা ওভারকাম করা কোনো ব্যাপারই না, রাতে রাতে সেটা সে ওভারকাম করতে পারবে। অ্যান্ড দ্য গার্ল ওয়াজ সো রিচ, যাই হোক কি করেন উনি সেটাই হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ বলুন। তারপর
স্মৃতি আমাকে অনেকভাবে প্রলোভন দেখালো এবং তার কথা হলো যে তোমার তো মুসলমান হিসেবে তুমি বিয়ে করলে সমস্যা কি, কিন্তু স্মৃতির কথা একটাই, হ্যাঁ সে বলতো যে দেখো অনেক বাংলাদেশি আছে এই দেশে, তোমার মতো তো সবাই না, হ্যাঁ আমি অনেক বাংলাদেশিদের দেখছি, কারণ স্মৃতিদের স্টুডেন্ট ছিল একটা, হ্যাঁ সে দেখছে অনেক বাংলাদেশিদের, বললো যে তোমার সমস্যা কি, তো আমি তো এই দেশে থাকবো, আমি তো বাংলাদেশে যাচ্ছি না, বা তুমি তো এই দেশে সবসময় থাকতে হবে না, তুমি তো আসা যাওয়া করতেছো, কিন্তু সে আমাকে যত কথাই বলুক, আমার যতই দেনা থাকে, আমার যতই প্রবলেম থাক, যতই মানুষের টেনশন থাক, আমি কোনোভাবেই আমার ওয়াইফকে, আমার বাচ্চাকে, আমার পরিবারকে আমি কোনোভাবে ঠকাতে পারবো না, আমি কোনো কিছুর বিনিময়ে কারোর কাছে বিক্রি হতে পারবো না। যখনই আমার অ্যাবসেন্স মন বলছিল তুই এই জিনিসটা নে, তুই এটা কর, তোর আবার সব ফিরে আসবে, তুই সবার সামনে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবি, তোর আগে যে গাড়ি ছিল এখন তুই হ্রাস কিনতে পারবি, সমস্যা নাই। বাট আমি পারিনি আমার ওই কুচিকে ঠকাতে, যে তার জীবনের সর্বস্ব দিয়ে আমাকে করতেছে। আমার বাচ্চাটা যখন বাবু বলে ডাক দেয়, অথই আমার পরিবারে যে সুখ যে শান্তি, আমি বাংলাদেশ থেকে বহু দূরে সেই বিদেশের মাটিতে থেকে তাদেরকে ঠকাবো, আমার বিবেককে কিভাবে ঠকাবো, আমার আত্মাকে আমি কিভাবে ঠকাবো? তারা তো দেখবে না, জানবে না, কিচ্ছু হবে না। কিন্তু আমার মতো এরকম বহু লোক আছে যারা তার পরিবারকে ঠকাচ্ছে, তার আত্মাকে ঠকাচ্ছে, বিবেককে ঠকাচ্ছে,
বর্তমানে মতিঝিলে এবং খুলনাতে এবং রিসেন্টলি এলিফ্যান্ট রোডে ছিল, ওটা আমি একটু ক্লোজলি রাখছি। আমার মেইনলি দুটো শাখায় এখন রানিং, খুলনা জলিল টাওয়ারে আর মতিঝিলে জিবিবি কম্পিউটার মার্কেটে,
যার কথা আপনি বলছিলেন। আর এছাড়া দেশের বাইরে অন্য কোথাও?
অফ কোর্স আমার মালয়েশিয়াতে ওন কোম্পানি আছে, যে কোম্পানির নাম হচ্ছে স্টার গোল্ড উইথ এসডিএন বিএসডি। এটার পেইড অফ ক্যাপিটাল হচ্ছে 1 মিলিয়ন রিঙ্গিত, বাংলাদেশি টাকায় 1 রিঙ্গিত মানে 25 টাকা। আমার এই অফিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার বিল্ডিং এর বিশতলায় বুকুদ্দিন তাং। মুসলিম পুরুষ মালায়ু শাহরুদ্দিন ইয়াকুব, যার সাথে আমার ওখানে পার্টনারশিপ।
আমি যদি সেই 20,000 টাকা থেকে শুরু করি, আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আমাদের লোটন খন্দকার, তার বিজনেস এর টোটাল অ্যামাউন্টটা কত? আমি জাস্ট একটা মানে আমার লোকজনকে বোঝার জন্য
পার্সোনালি ওইভাবে তো বলা যাবে না, তবে 20 টাকার নিচে না, 20 টাকার নিচে।
এইরকম ধস নামার পরও সেটা 20 টাকার নিচে
না, সেটাই এরকম ধস নামার পরও আমি ধসটা ওভারকাম করে যে টাকাটা আমি রিকভারি করতে পারছি, হয়তো আমার পুঁজি আরো 4 গুণ বেশি হইতো। আমি যদি ব্রেকআপ না হইতাম, হয়তো আমার শোরুম বাংলাদেশে আরো 10টা থাকতো, হয়তো বা আমার প্রোডাক্ট লাইন অনেক বাড়তো। হ্যাঁ, কিন্তু আমি সেটা প্রথম অবস্থায় 2004 থেকে 2009 পর্যন্ত আমি যে গিয়ার আপে ছিলাম, এই ধস নামার পরে আমি যে পিছায় গেছিলাম, তাতে আমার জায়গায় বাংলাদেশে সেকেন্ড কোন ব্যক্তি নাই যে এই জায়গায় এসে তার ব্যবসাটিকে রাখতে পারছে, ঢাকা শহরে থাকতে পারছে, মাথা জিও চলতে পারছে। আই এম দ্য অনলি পার্সন ইন বাংলাদেশ আইটি বিজনেসম্যান যে এত টাকা লোন হওয়ার পরেও তার প্রতিষ্ঠান রেখেছে, নিজে থাকছে, মানুষের সামনে মাথা উঁচু করে আছে। এবং সবাই বলে যে কম্পিউটার ব্যবসা আমাদের ব্যবসা, এই ব্যবসা শত শত প্রমাণ আছে যে একবার যদি কেউ মার খেয়ে যায় তাহলে সেকেন্ড টাইম তার সাইনবোর্ডও থাকে না, ব্যবসাও থাকে না, প্রতিষ্ঠানও থাকে না, সেও থাকে না।
প্রিয় শ্রোতা, আমাদের এখানে লোটন খন্দকার আছে এবং লোটন খন্দকারের বিজনেস আছে। আমরা আজকের এই জীবনের গল্প থেকে কি শিখবো সেটা থেকে নতুন করে বলার কিছু নেই। একটা মানুষের অধ্যবসায়, একটা মানুষের সততা, একটা মানুষের নিষ্ঠা, একটা মানুষের ডিসিপ্লিন এবং একটা মানুষের পরিশ্রম তাকে তার অসাধ্য সাধনে কত বড় জায়গায় নিয়ে যেতে পারে, ইভেন ইউ ক্যান ইমাজিন। আমরা আমাদের জায়গা থেকে এমন একজন লোটন খন্দকারকে এখানে উপস্থাপন করেছি যাকে আপনার জায়গা থেকে রিচ করা একেবারে অসম্ভব কিছু না। আমরা বিল গেটসকে এনে তার জীবনের গল্প আপনাকে শোনাইনি, আমরা এখানে মার্ক জুকারবার্গকে এনে তার জীবনের গল্প আমরা এখানে শোনাইনি, আমরা এমন একজনকে এখানে উপস্থাপন করেছি যে লোটন খন্দকার আপনি আপনার জায়গা থেকে হতে পারেন, হওয়াটা অনেক সহজ। এবং সেই জায়গাটিতে যেটা থাকতে হবে, আপনার নিষ্ঠা থাকতে হবে, সততা থাকতে হবে, কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং লাইফে অবশ্যই ডিসিপ্লিন থাকতে হবে। আমি মনে করি লোটন খন্দকার আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে তার এই বয়সে ভবিষ্যতে সে আরো অনেক বড় একটি জায়গায় যাবে, সে আশাবাদ আমরা রাখতেই পারি। আমরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলার মতো একটা স্পেস নিতে চাই একটা ছোট্ট গান শুনে, তারপর লোটন খন্দকারকে নিয়ে আপনারা যে টেক্সটগুলো পাঠিয়েছেন সেগুলো নিয়ে ফিরে আসবো। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজি কিদি আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও। আর তাকে দেখার জন্য, তাকে নিয়ে কিছু বলার জন্য এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2।
জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে।
প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, তারপর একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জেল মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, তারপর একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জেল মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা বিরতির পরে ফিরে এসেছি। লটনকে নিয়ে ফেসবুকে অনেকে অনেকেই কমেন্টস করেছেন, আমরা কয়েকটি কমেন্টস এখানে একটু পড়তে চাই। রূপমা রুমা লিখেছে, শুনেছিলাম জ্ঞান অর্জনের জন্য দার্শনিক প্লেটো মাথায় করে তেল বেচতেন, আর আজকে হ্যালো 920 তে লটনের মুখে পড়াশোনার জন্য কাঁধে করে মোটর পার্টস বিক্রির কথা শুনে ভালো লেগেছে, স্যালুট জানাচ্ছে লটন ভাইকে। পথের প্রতীক লিখেছে, ধীরে ধীরে একটু একটু করে লটন ভাইয়ের বেড়ে ওঠার কথা শুনে মুগ্ধ হয়েছে, শূন্য থেকে শিখরে ওঠার জ্বলন্ত উদাহরণ তিনি। তামান্না আফরিন লিখেছে, ভালোবাসার মানুষকে জয় করবার জন্য লটন ভাইয়ের স্ত্রীর আকুলতা আমার খুব ভালো লেগেছে, সবশেষে তাদের ভালোবাসার জয় হয়েছে, কচি আপু খুব বুদ্ধিমতী। আব্দুল লতিফ লিখেছে, লটন ভাইয়ের স্ত্রীকে হাজার সালাম জানাই, স্বামীর দুর্দিনে যিনি যোগ্য সহধর্মিণী হয়ে লড়াই করে গেছেন। শমিমা খাতুন লিখেছে, কচি আপার মতো একজন ভালো স্ত্রী থাকার পরও লটনের উচিত হয়নি কোনো সম্পর্কে জড়ানো, আর কেউ যেন এমন ভুল না করেন। লিটন বিন আব্বাস লিখেছেন, শেষ পর্যন্ত লটন ভাই যে পরকীয়া সম্পর্কের মোহ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই, এইসব অনৈতিক সম্পর্কের ফলে সংসারের সুখ নষ্ট হয়, আমাদের মনে রাখতে হবে পারিবারিক সুখের উপরে আসলে কিছুই নেই।
আমি তোমায় ভুলিনি নামে একজন বন্ধু লিখেছেন যে আজকে শিখলাম নিজের মনোবল আর প্রবল ইচ্ছা থাকলে সবাই লটন ভাইয়ের মতো সফল মানুষ হতে পারেন। থ্যাংকস টু হ্যালো 8920। প্রিয় শ্রোতা, অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, আমরা অবশ্যই আজকের অতিথি যিনি লটন তার মন্তব্য জানবো। তবে তার আগে বিশেষ করে বলতে চাই, যারা কমেন্টস করেছেন আজকে ফেসবুকে স্ট্যাটাসটি শেয়ার করেছেন এবং একই সাথে যারা আজকে জয়েন করেছেন তাদের মধ্যে থেকে দুজন লাকি উইনার যারা পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার, তারা হচ্ছেন মন্তব্য করে লিটন বিন আব্বাস এবং লাইক যারা দিয়েছেন নতুন যারা জয়েন করেছেন তাদের মধ্যে ডালিয়া আক্তার। আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শাকিল আপনাদের সঙ্গে যোগাযোগ করবে ফেসবুকের মাধ্যমে। ওকে, তো লটন ভাই, আমাদের লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার?
আজকে এবিসি রেডিও কে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, তারা আমাকে সুযোগ করছে আমার জীবনের গল্প বলার। হয়তো এটা সবচেয়ে বড় কথা হলো, আমি এক সপ্তাহ আগে একটা অপারেশন করেছি, আমি হসপিটালে ছিলাম, আমার অ্যানালিসিস এটা অপারেশন হয়েছে, তো আমি খুব বোর ফিল করতেছিলাম, তখন আমি হ্যালো 8920 এবিসি রেডিও প্রোগ্রাম শুনতেছিলাম। তো ওই হসপিটালের বেডেই আমার মনে হচ্ছিল যে এরকম একটা প্রোগ্রাম, এত সুন্দর প্রোগ্রাম হয়, তো আমি সত্যি কথা বলতে কি এই প্রোগ্রামটা রেগুলার শুনি না, মাঝে মাঝে শুনি, কিন্তু ওই দিনকে এই প্রোগ্রামটা শোনার পরে কি একটা ছেলে বলতেছিল তার জীবনের ইতিহাস বলতেছিল, তখন আমার মনে হচ্ছে আমি যদি বলতে পারতাম। যখন ওনার সাথে যোগাযোগ করি ওনার আমাদের সুযোগটা দিছে। আমি এখনো কিন্তু অপারেশনের রোগী, আমি এটা বলিনি সঞ্চালককে, হ্যাঁ, তো আমি অপারেশন করে আসছি মাত্র 5 দিন আগে, কিন্তু এই প্রোগ্রামটাতে সবাইকে আমার ঘটনা বলার জন্য আমার সেই ফিলিংস নাই যে আমি একজন রোগী। হ্যাঁ, তো সত্যি কথা বলতে যেটা আমি আমার যারা শুনছে যারা আমাকে চিনে বা জানে সবাই জানে যে আমি যেগুলো বলছি তা কতখানি সত্যি, 100% সত্যি। তা আমার জায়গায় আমি মনে করছি আমি খুব সাধারণ একটা ছেলে, আমার বাবার কোনো সম্পদ নেই বাংলাদেশে, একটা ভিটে বাড়িও নাই, তারপরে আমরা এতগুলো ভাই বোন সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, বড় হয়েছি এবং আপনাদের দোয়া দেশ বিদেশে ঘুরতেছি এবং চেষ্টা করে যাচ্ছি সৎভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে। আমার একটাই মেসেজ যে আমার মতো বয়সী যারা উঠতি ব্যবসায়ী আছেন, যারা দেশ বিদেশে যান, তারা যেন তাদের পরিবারকে ভালোবাসে, তারা যেন এমন করে রিলেশন, টাকার মোহে যাদের টাকা আছে আর্থিক অবস্থা ভালো, সেই টাকাকে মিসইউজ করার জন্য এমন কোনো মোহে না পড়ে যায় যেটা যেন তার পরিবারে অশান্তি হয়, ফ্যামিলিতে অশান্তি হয়, তার নিজের বিবেক আছে নিজে দংশিত হয়।
এবং একই সাথে আপনি কি একটু বলবেন যে আপনার এই যে সাকসেসের যে জায়গাটা যেটাকে আমরা সফল মনে করছি, কি বেসিক গুণ ছিল আপনার মধ্যে যে কারণে আপনি আজকে এই জায়গাটায়
আসলেন? আসলে আমার এই সাকসেসের মধ্যে আমি নিজে একা না, আমি অবশ্যই আমার সাকসেসের পেছনে আমার ওয়াইফকে ভাগিদার করব। আমার ওয়াইফ এই আনোয়ারা খাতুন কুচি, সে বিয়ের পর থেকে আজকে 15টা বছর যে নিবিড় ভাবে আমার জীবনের সাথে জড়ায় আছে, আমার প্রত্যেকটা প্রবলেমসে প্রত্যেকটা জায়গায় সে আমাকে যে কোম্পানি দেয়, যে অ্যাডভাইস দেয়, যে সহযোগিতা করে, আমি তো মনে করি আমার 2টা হাত না 4টা হাত, আমি তো মনে করি আমার 1টা মেধা না 2টা মেধা। তো আমার ওয়াইফের এই অক্লান্ত পরিশ্রমকে আমি অনেক বেশি, আমার মার দোয়া, বাবার দোয়া, হ্যাঁ বিশেষ করে আমার মার দোয়া, আমার মা সবসময় আমার জন্য দোয়া করে, প্রত্যেকটা জায়গায় আমার মা দোয়া করে এবং আমার মা প্রত্যেকটা মুহূর্তে আমার জন্য দোয়া করে। তো যার কারণে আমি একটা কাজ করি, আপনারাও যদি করতে পারেন, সেটা হচ্ছে আমি সারা জীবনে আমার বাবা বলছিল কোনোদিন কাউকে বলবো না বাবা মাফ করো, তা আমার জ্ঞানের পরের থেকে আমি এখন পর্যন্ত কাউকে কখনো বলি নাই মাফ করো, অর্থাৎ মানে 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকা যা পারে আমি দান করি। এটা আমার বাবা বলছিল যে এই দুনিয়াতে আমরা যারা আসি অনেকে হয়তো ঠিক মতো নামাজ কামনা পড়ি না, আল্লাহর রাস্তায় চলি না, আল্লাহর হুকুম মানি না, কিন্তু আমাদের মতো অনেক মানুষের জীবনে অনেক আসমানি বালা মুসিবত আসে, এই বালা মুসিবত গুলা যখন আসমান থেকে আমার মাথায় পড়তে থাকে তখন এই দান গুলো এগুলো ঠেকায় দেয়। তো এই যে একটা জিনিস আমি অধ্যাবসায় করছি আমার জীবনে এখন পর্যন্ত করি, এটা একটা কাজ করি, নামাজ কামনা পড়ার চেষ্টা করি, আর সবচেয়ে বড় কথা আমার ওয়াইফ এবং আমি দুজন যে কোনো প্রবলেম ওকে শেয়ার করি, যে কোনো সমস্যাকে বলি, আমি যত বড় ভুল করি তাকে বলার চেষ্টা করি এবং দুজন মিলে সমাধান করি, এবং সে সর্বশেষে আমাকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে, আমার দোষগুণগুলো ক্ষমা করে দিয়ে যাতে আমি ভালো কাজ করি সেই চেষ্টা সে চায়। যেমন লিসনারের প্রতি আমার কর্তব্য, আমার কথা হচ্ছে যে আমার লাইফের থেকে যদি কারো কিছু শেখার থাকে তো আমার ভালো দিকগুলো যেন তারা গ্রহণ করে, আমার খারাপ দিকগুলো যদি তারা না দেখে, আর পরিবারকে, সংসারকে, সন্তানকে যেন বেশি ভালোবাসে।
That's tremendously okay. Okay, প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের রতন খন্দকারের জীবনের গল্প, একটা ভালো জীবনের গল্প, বা প্রত্যেকটা জীবনের গল্পই আসলে ভালো, কিন্তু সেটা যদি আপনার কাছে ভালো হয়ে আপনার জীবনকে ভালোভাবে মোটিভেট করতে পারে সেটা হচ্ছে হ্যালো 8920 অনেক বড় একটা সফলতা। আমরা শেষ করতে চাই আজকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। তবে তার আগে বলছি, আগামীকাল ঠিক রাত 11:20 ডর নিয়ে আসছি আমি, আমার নতুন অনুষ্ঠান নিশ্চয়ই আপনি শুনবেন। এবং শেষ করার আগে আপনাকে বলছি, গত সপ্তাহে যে কমেন্টসগুলো আমরা পেয়েছিলাম আমাদের অতিথি সম্পর্কে, সেগুলো আমরা একটু শুনবো, এবং একই সাথে এই অনুষ্ঠানে যারা আসতে চান তাদের যে অন্তরের আকুতি সেগুলো আমরা একটু শুনবো, শুনে আমাদের অনুষ্ঠানটা শেষ করবো। স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, যারা হ্যালো 8920 শুনেছেন এবং প্রাণের ভালোবাসা দিয়ে অনুষ্ঠানকে ভালোবাসেন, প্রতিনিয়ত দোয়া করতে থাকেন আমাদের জন্য যেন আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি, কারণ এই অনুষ্ঠানটি আপনার অনুষ্ঠান, আপনার জীবনের গল্প এখানে আমরা শোনাই। সুতরাং আমাদের সাথেই থাকতে হবে, অনেক ভালো থাকতে হবে, এবং আমাদের টিম মেম্বার যারা রয়েছেন, খালিদ, লোবান এবং আমি কিবরিয়া, শাকিল, সবার পক্ষ থেকে শুভরাত্রি।
মোহাম্মদ কামবিল হাসান, যাতে শিক্ষারা ভালোভাবে করতে পারে আর জীবন কাঙ্ক্ষিত লক্ষ্য সচেতনের জন্য হেল্প করতেন সে ছোট ভাই হিসেবে।
আমি বেলজিয়াম থেকে বলছি আরি, আমি ফেডারেন্সি জীবনের গল্পটা শুনলাম, আমি খুবই ইম্প্রেস ও ম্যারিড হার, যদি তার কোনো আপত্তি না থাকে।
আমি এম সাইফুল্লাহ মানসুর বলছিলাম, ফেরদৌস আপুর জীবন গল্পকে শুনে আসলে অনেক কষ্ট পেয়েছি, আমরা মানুষগুলো সমাজের মেয়েদের জীবনগুলো আমরা নষ্ট করে দিই, আমাদের কিছুতেই ঠিক নয়, আপু তুমি ধৈর্য ধরো, আল্লাহ তোমার সাথেই আছে।
আমি মোহাম্মদ আফসার এমডি বলছি, ফেরদৌসি আপার গল্পটা শোনার পরে আমার খুবই খারাপ লাগলো, আমি ফেরদৌসি আপার জন্য দোয়া করি, সুন্দর মতন জীবন যেমন করতে পারে, শত শত বোন মা নষ্ট করে দিতেছে, এরকম বকেটে সিলেটের জন্য সরকার যেন কোনো ব্যবস্থা গ্রহণ করে।
আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, ফেরদৌসি আপার জীবনের গল্প শুনে আমার অনেক খারাপ লাগতেছে, অনেক কিছু শেখার আছে, ফেরদৌসি আপার দিক থেকে বিবেচনা করে বলছি, আপনি এত কিছু সহ্য করা ঠিক হয়নি, আপনি আইনি আশ্রয় নিতে পারতেন।
আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান, ফেরদৌসির গল্প শুনে মনে হয়েছে মানুষের মাংস মানুষে খায়, একটা কাওয়া ধরলে হাজার কাওয়া আসে, কিন্তু মানুষ ধরলে মানুষ আসে না।
আব্দুর রহিম মোল্লা বলছি, ফেরদৌসি ম্যাডামের জীবনে ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক ঘটনা শুনলাম, পুরুষ জাতি হিসাবে আমি খুবই লজ্জিত এবং দুঃখিত, আমি ম্যাডামের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি, আমি ম্যাডামের বিয়ে করার জন্য প্রস্তাব রাখছি।
আমি সেলিম চৌধুরী, ফেরদৌসির অনেক ভুল আছে, সে পারত যে কোনো ভাবে তার মোবাইল দিয়ে তার বাবাকে জানাইতো বা তার গার্জিয়ানকে জানাইতো, প্রশাসনের সহযোগিতা নিত, সে কোনো কিছুই করে নাই, সে শুধু টপসারিং এ হয়ে গেল।
আমি হাসেম, ফেরদৌস আপুর কথাগুলো শুনলাম, আপু প্রতিকার করতে পারতো আগেই, কিন্তু তিনি এটা করেননি, আশা করি যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন শিক্ষার জন্য যায় তারা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করবে, ফেরদৌস আপুর জন্য অনেক দোয়া রইল।
আমি স্বপ্নীল খান বলছিলাম, ফেরদৌসির জীবনের গল্পকে শুনে আমার খুবই কষ্ট লেগেছে, রুমির অনেক অনেক অত্যাচারের পরেও ফেরদৌসি লেখাপড়া ছাড়েননি, তাই আমার পক্ষ থেকে ফেরদৌসিকে সেলুট, ফেরদৌসি তুমি লেখাপড়া করে এগিয়ে যাও।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকে হয়ে গেছে ভালোবাসা, হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জেল মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত, শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
আমার নাম সোনার পারভেজ আকাশ, আমার জীবনটা একটা বিশৃঙ্খল জীবন, মেয়েদের সাথে খারাপ রিলেশন, পরিবারের সাথে খারাপ রিলেশন, এবং এলাকার চোখে আমি একজন খুব বাজে ছেলে, জীবন থেকে অনেক কিছু চলে গেছে আমার, এখন আমি অনেক কষ্টে আছি, আমি এবিসি রেডিও আমার জীবনের গল্পটা বলতে চাই।
আমার নাম বাজনাথের দীপ্তি, আমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, কিন্তু যে কোনো একটা কারণের জন্য একটা বই কিনতে পারিনি, প্লাস কলেজের বেতন টেতন কিছু দিতে পারিনি, আমার একটু বলার সুযোগ দেখতে হেল্প করুন।
আমি আলী আহমদ বলছি, আমার একটি ছেলে বয়সে 1 বছর 7 মাস, আমার ছেলে খুব অসুস্থ, কিন্তু আমি টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না, যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাকে সহযোগিতা করেন।
আমি রাসনা, আমার ফ্যামিলিতে মেয়ের অনেক সমস্যা, অপয়া মনে হয়, কিন্তু আমি দেখাইতে চাই যে মেয়েরা অনেক কিছু পারে। আমার অনেক ভিতরে দুঃখ কষ্ট আছে, তা প্রকাশ করতে চাই। জীবনের অনেক ঘটনাই আমার বলার আছে সবার সাথে।
বাবু, আমি একটি সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। আমি একজন ভিখারির মেয়েকে বিয়ে করেছি, একটি ছেলে ও একটি মেয়ের জনক আমি। পারিবারিক ভাবে আমি অনেক অশান্তির মধ্যে আছি। প্লিজ, আপনাদের এখানে আসা, আমার জীবনের গল্প বলার জন্য আমাকে একটিবারের জন্য একটু সুযোগ দিন।
আমি শিলা, আমার ব্রেন টিউমার, আমার কিছু কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছিলাম। যদি আপনাদের একটু দয়া হয় আমি নিজেকে বন্ধু মনে করব।
আমার নাম মোহাম্মদ রাহান রিয়েল। আমি যখন বিয়ে করতাম আমার বয়স থেকে 16, সেখানে একটা বাচ্চাও হয়। তো আমি সেই কথাগুলো আপনার এবিসি রেডিওতে এসে বলতে চাই লাখো শ্রোতার মাঝখানে। তো আমাকে যদি সুযোগ করে দেওয়া হয়।
আমার নাম কবির। আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি, বাড়ি ঘর বাবা মা সবাইকে ছেড়ে দিয়ে তাকে সুখী করার জন্য আমি সব করেছি। আমার বউ একটা মসজিদের ইমাম সাহেবের সাথে ধরা খাইছে। লাখো শ্রোতার মাঝে আমি একটু বলতে চাই আমার মনের কথা।
মনির বলতেছিলাম, মেয়ে এবং মেয়ের বাবা জোর করেই আমাকে আটকে রেখে কোর্ট ম্যারেজের কাগজে সই করার দিয়ে দেয়। অনেক টর্চার করে আমাকে, বাবা মাকে ফোন দিয়ে গালি গালাজ পাবে, পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে আমার। আমাকে সুযোগ করে দিতেন, অনেক ধন্য হতাম, আপনাদের কাছে বলতে পারতাম।
আমার নাম মোহাম্মদ রুবেল। আমি একটা সহজ ছেলে ছিলাম, একটা মেয়ের পাল্লায় তৈরা, ওর একটা বাচ্চা আছে, আমার জীবনটা শেষ। ও আমার ভালোবাসে নাই, কিন্তু আমি ওর মন থেকে অনেক ভালোবাসছি। আমার জীবনটা নষ্ট করে ফেলে মেয়েদের ফিরে দিতে এসে আমার মনের কষ্টটা বলতে চাই।
কোথায় রহিলা রে,
প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জেক মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
This track was downloaded from FusionBD.com.